This track was downloaded from fusionbd.com.
তার শ্বশুর সুনীলচন্দ্র দাঁড়িয়ে আছে, সেটাকে উঠতে দিল না, জাস্টকে ধরে আজকে ফেলার চেষ্টা করলো। চারুবালা প্রচন্ড হাত পা ছুড়াছুড়ি করতে লাগলো, এক পদে দ্বিগুণ শক্তিতে ধাক্কা মেরে শ্বশুরকে ফেলে দিল। তারপর দৌড়ে ঘরে ঢুকে দরজা ছিটকে নিয়ে আটকে দেওয়ার একটা চেষ্টা করলো, কিন্তু তার কোনো সুযোগও পেল না সে। তার আগেই সুনীলচন্দ্র দৌড়ে এসে আবার তাকে জাপটে ধরলো। চারুবালা উপায়হীন হয়ে শ্বশুরের হাতে প্রচন্ড একটা কামড় বসিয়ে দিল। আবার সুনীল কিন্তু তার শরীর শকুনের মতন খামচে ধরে রাখলো, অসুরের মতন শক্তি সুনীলের শরীরে। চারুবালার কাছে তার সম্মানই সর্বস্ব ছিল, সে মরণপণ লড়াই করতে লাগলো, কিছুতেই সে সুনীলকে সফল হতে দিল না। প্রাসন্ড সুনীলচন্দ্র ব্যর্থ হয়ে উঠে রাগে জ্বলে উঠল। তার হাতের কাছে ছিল একটা ভারী চেতনের গ্লাস, সেই গ্লাসটা দিয়ে সুনীল প্রচণ্ড জোরে চারুবালার মাথায় আঘাত করতে লাগলো। হতভাগ্য চারুবালা জ্ঞান হারালো। অল্প সময়ের মধ্যে সুনীলচন্দ্রের নির্মম আঘাতে গ্রামের কিশোরী বসু চারু মৃত্যুর পরে ঢলে পড়ল। শয়তান সুনীলচন্দ্র তখন বুদ্ধি করল, চারুর এই খুনকে সবার কাছে আত্মহত্যা বলে প্রচার করতে হবে। দুর্ভাগ্য মেয়েটির যে তার স্বামী কার্তিকের কাছে সেই সম্মানের পেয়েও নিজের বাপ বড় হয়ে দাঁড়ালো, আর সেটা সুনীলচন্দ্রও জানত। কার্তিক ফেরার পর সবই দেখল, কিন্তু বাপকে শাস্তি দেওয়ার বদলে বাপকে বাঁচানোটাই সে বড় বলে মনে করল। বরং কীভাবে এই খুনের দায় থেকে মুক্ত হওয়া যায় সেই বুদ্ধি বের করতে শুরু করল। সে আর সুনীল ফন্দি করল যে সবার কাছে প্রচার করতে হবে যে চারুবালা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সেই অনুযায়ী রাত 12টার দিকে কার্তিক আর দুই বন্ধু মিলে চারুর বাড়িতে গিয়ে খবর দিল যে চারু আত্মহত্যা করেছে। খবর শুনে চারুর বাবা মা ভাইয়েরা ছুটে এলো, বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। চারুর ভাই নিখিলেশ বিশ্বাসই করতে পারলো না যে তার বোন এভাবে আত্মহত্যা করেছে। বোনকে বাপের বাড়িতে আসতে না দেওয়ার ঘটনা মনে করে তার মনে সন্দেহ আরো বাড়লো। সে বোনের গায়ে জখমগুলি দেখতে পেয়েছিল, তার মনে মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে চারুকে মারধর করা হয়েছে, পিটিয়ে মেরে ফেলে এখন তাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। সে পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিল। এদিকে কার্তিকের সহযোগী কেদার দাস থানায় খবর দিল যে গ্রামের এক কিশোরী বধূ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এর উপর ভিত্তি করে আম্রপাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হলো। সরকারি দারোগা সতীশ বড়ুয়ার উপর ভার পড়ল এই মামলার তদন্ত করা। তিনি চারুবালার শ্বশুরবাড়িতে গেলেন, তখনও লাশের সৎকার করা হয়নি। দারোগা একটা সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশটির ময়না তদন্ত করার নির্দেশ দিলেন, কিন্তু প্রাসন্ড সুনীলচন্দ্র আর কার্তিক সেই নির্দেশ অমান্য করে লাশটা নদীতে ভাসিয়ে দিল। পরের দিন নিখিলেশ গিয়ে থানায় অভিযোগ করল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশের সন্ধান শুরু করে দিল। নদীর একটা বাঁকে চারুর লাশ আটকে ছিল, সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ এবার নিজের দায়িত্বে ময়নাতদন্ত করতে পাঠাল। সুনীলচন্দ্র ও কার্তিকচন্দ্রকে গ্রেফতার করা হলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এবার দারোগা বাসুদেব মিত্র মামলাটি তদন্ত করলেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে মূল আসামি দুইজন সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। পরবর্তীতে দায়রা জজ আদালতে এই মামলাটির বিচার কাজ শুরু হলো। মূল আসামি সুনীলচন্দ্র এবং কার্তিকচন্দ্র দাস ছাড়াও কেদার দাস, সুখেন দাস, কালীপদ দাস, নিমায় রায় এদেরকে সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে। বাদী পক্ষের সাক্ষীদের জেরায় তারা দাবি করে যে চারুবালা বিষ পানে আত্মহত্যা করেছে এবং আসামিদেরকে হয়রানি করার জন্য এভাবে তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানোয়াট। তারা কোর্টে এমনকি পুলিশের করা তদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করল। বাদীপক্ষ থেকে এই মামলায় সর্বমোট 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। অন্যদিকে আসামির পক্ষ কোনো সাফাই সাক্ষী দিতে পারেনি। বাদীপক্ষে সাক্ষী দিয়েছিলেন সুরত হালকারী ম্যাজিস্ট্রেট, দারোগা এবং ময়না তদন্তকারী ডাক্তার। এছাড়া আরও সাক্ষী দেয় চারুবালার ভাই নিখিলেশ, মহেন্দ্রর স্ত্রী ছন্দা। ছন্দা স্পষ্ট জানিয়ে দেয় যে চারুবালার শ্বশুর তার সাথে অবৈধ সম্পর্ক জড়ানোর জন্য তার সঙ্গে সব সময় জোর জবরদস্তি করত, এসব কথাই চারু তাকে বলেছিল। নিখিলেশ জানায় সুনীলচন্দ্র চারুবালার সাথে অবৈধ মেলামেশা করতে চাইত, কিন্তু বোন চারু তাতে রাজি না হওয়ায় গঞ্জনা শুনত। এছাড়া চারুর মা চারুকে আনতে গিয়েছিল সুনীলদের বাড়ি, কিন্তু তার বোনকে সেদিন আনতে দেওয়া হয়নি, সুনীলই তাকে আসতে দেয়নি, সেটাও স্পষ্ট করে জানিয়ে দেয় নিখিলেশ। এছাড়া সে আরও জানায় যে এই মামলায় একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও ছিল, কিন্তু তাকে আসামিরা ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দিয়েছে। আসামের শত্রুপক্ষের লোকের কুপরামর্শে তাদেরকে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে এমন দাবিকে সে প্রত্যাখ্যান করল। আসামি পক্ষের উকিল তাকে জেরা করে অনেক চাপে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের কুপ্রচেষ্টায় সফল হল না। তদন্তকারী কর্মকর্তা বাসুদেব মিত্র সাক্ষী নিতে উঠে এজাহারে ঘটনাটিকে পুরোপুরি সমর্থন দিলেন। তিনি লাশের সুরক্ষার প্রস্তুত থেকে শুরু করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া, লাশের ময়নাতদন্তের ব্যাপারে বিস্তারিত আদালতকে জানালেন। ময়নাতদন্তকারী ডাক্তার সৈয়দ আহমেদ জানান, চারুবালার লাশ তার কাছে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তিনি লাশের শরীরে পরীক্ষা করে দেখতে পান ডান চোয়ালে একটি থ্যাতলানো আঘাতজনিত জখম এবং তার নিচে রক্ত জমাট বেঁধে আছে, ধুলেও ওই রক্ত নড়ে না। লাশের রাসায়নিক পরীক্ষা করে দেখা যায় কোনো রকম বিষের চিহ্ন নেই। লাশের পেটের ভেতর হজম না হওয়া কিছু ভাত পাওয়া যায়, কিন্তু কোনো রকম বিষাক্ত পদার্থ তার মধ্যে ছিল না, বিষাক্ত পদার্থের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এই তথ্য পাওয়ার পর ডাক্তার মতামত দেন যে এটা ছিল নারী হত্যা এবং আঘাত করেই চারুবালাকে হত্যা করা হয়েছে। ডাক্তারের বক্তব্যের সাথে বাকি সব সাক্ষীর বক্তব্য পুরোপুরি মিলে গেল। বিচারক বুঝতে পারলেন আসলে কি ঘটেছিল। বহু মানুষই অন্যের নৈতিক চরিত্র এবং নারী ঘটিত কলঙ্ক সম্পর্কে অপবাদ ছড়াতে পারে, কিন্তু অকাট্য সত্য না হলে কোন শ্বশুর তার পুত্রবধূর ওপরে এমন ঘৃণ্য হামলা চালাতে পারে এ কথা কেউ বলবে না। আসামি পক্ষ এমন সব স্পষ্ট সাক্ষ্য প্রমাণের বিরুদ্ধে আর কিছুই করতে পারল না। আদালত সব ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত হল আসামি সুনীল দাসই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই লজ্জাজনক ঘটনাকে ধামাচাপা দেবার জন্যই চিরতরে চারুবালার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আর আসামি কার্তিক মৃত চারুবালার স্বামী হওয়া সত্ত্বেও এই ঘটনা সম্পর্কে কোনো ব্যবস্থা নেয়নি। সে সব কিছু জেনে বুঝেই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করে তার বাবা আসামি সুনীল চন্দ্রকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে। রায় যেদিন দেবার কথা সেদিন সকাল থেকেই চারুবালাদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। চারুবালা খুন হবার পর থেকেই বড় ভাই নিখিলেশ একদিনের জন্য মা বাবাকে কোনো সান্ত্বনার কথা বলেনি। আসলে বোনের লাশ তার সব অনুভূতি কেড়ে নিয়েছিল, তার মনের মধ্যে হু হু করে যন্ত্রণার আগুন জ্বলছিল প্রতি মুহূর্তে। কিন্তু রায় দেবার দিন সে অস্থির হয়ে বাবা মাকে আদালতে যাবার তাড়া দিতে লাগল। ঘড়ির কাঁটা 10:30 কাঁটা ছুঁচির করছে, জজ সাহেব এজলাসে উঠলেন। চারুবালা হত্যা মামলার রায় পড়ার আগে তিনি চারদিকে একবার তাকিয়ে নিলেন। কোর্টরুম হঠাৎ করে শান্ত হয়ে গেল, তিন পতনেরও শব্দ শোনা গেল না। জজ সাহেব রায় পড়তে শুরু করলেন, দীর্ঘ রায়। রায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে তিনি আদেশের অংশগুলো এবার পড়তে শুরু করলেন। বিচারে নরাধম সুনীল চন্দ্রের যাবজ্জীবন কারাদণ্ড হল। পঞ্চাশোর্ধ সুনীল মাথা নিচু করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। গ্রীষ্মকালের সকালটা তার কাছে গভীর রাতের মতো মনে হচ্ছিল। জেলের ভিতর বাকি জীবন কাটাবার কথা বুঝতে পেরে সে এবার কান্নায় ভেঙে পড়ল। আর চারুবালার মা বাবা ভাইয়ের চোখে ফুটে উঠল অশ্রু, মৃত মেয়ের দুর্ভাগ্যের কথা তাদের মনে পড়ে গেল। তবুও তো শেষ পর্যন্ত সত্যিকারের অপরাধীদের একটা শাস্তি হল। যৎসার চারুবালার স্বামী কার্তিক চন্দ্র ও সহযোগী কেদার দাসের প্রত্যেকে 2 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে এজলাস থেকে নেমে পড়লেন। বন্ধুরা, শেষ হয়ে গেল চারুবালার করুণ কাহিনী, অত্যন্ত মর্মান্তিক এবং মর্মস্পর্শী কাহিনী। 30 বছর আগে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী অবলম্বনে আজকে কুয়াশার এই গল্পটি ছিল। আমরা চেষ্টা করেছি যতটুকু মানে বন্ধুদের কাছে যতটুকু যত মানে তুলে ধরা যায়
যতটুকু সম্ভব,
হ্যাঁ যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা।
আর অনেক কারণবশত আমাদের স্থান কাল পাত্রের নাম কিছুটা বদলে নিতে হয়েছে।
আর এত আগের ঘটনা যে সেই সম্পর্কে সাক্ষী বা তারা যারা ছিল তারা কে কোথায় আছে আমরা কিছুই জানি না। আমরা কাহিনীটি সংগ্রহ করেছি, আমরা কিছুদিন আগেও বলেছিলাম যে একজন বিচারক কিছু কাহিনী আমাদেরকে তার কাছ থেকে আমরা সংগ্রহ করেছিলাম, সেখান থেকে এই কাহিনীটি নিয়ে এবার জানিয়ে দিচ্ছি। এই আজকের কুয়াশার কাহিনীতে চারুবালার চরিত্র এবং অন্যান্য চরিত্র যারা অভিনয় করেছেন তাদের নাম। চারুবালার মা চরিত্রে অভিনয় করেছেন আফরোজা নাসরিন চৌধুরী, বাবার ভূমিকায় অভিনয় করেছেন ইকবাল আহমেদ রনি, ভাই নিখিলেশের ভূমিকায় ছিলেন
গোলাম সরোয়ার কাঞ্চন, ঘটক ছিলেন মনজুর হুসাইন, কার্তিকে চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ দাস, চারুবালা চরিত্রে অভিনয় করেছেন সীমা ভৌমিক, সুনীল চন্দ্র অর্থাৎ সীমা ভৌমিক বলছি চারুবালার শ্বশুরের চরিত্রে অভিনয় করেছেন মনজুর আহমেদ, আর চারুবালার পড়শি ছন্দার ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সাকি। এবং ফারজানা সাকি আমাদের যে অভিনয় অংশটুকু পরিচালনা করেছেন এবং ছোট্ট একটা অংশে অভিনয় করেছেন সিফাত মাহমুদ, যিনি আমাদের জন্য চিত্রনাট্য তৈরি করেছেন। এই ছিল আমাদের মোটামুটি কুয়াশা টিমের যারা সঙ্গে ছিলেন, এবং সবচেয়ে যার নাম উচ্চারণ করা সবার আগে দরকার, আগেও করেছে আবারও বলছি, সাউন্ডে ছিলেন খালিদ। এবং যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা শোনার পরে বন্ধুদের বলছি এখন চাইলে আবারও বন্ধুরা আমাদেরকে ফোন দিতে পারেন, আমাদের ফোন নাম্বার দুটো জানিয়ে দিচ্ছি 8152116 8143563। আজকে কুয়াশা চারুবলা যে মর্মস্পর্শী কাহিনীটি আমরা শুনলাম এটা আপনাদের কেমন লেগেছে, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের করতে পারেন টেলিফোনের মাধ্যমেও।
আর একটার খবরের পরে আমরা ফোনও নিব, আর কিছু খুদেবার্তা জমে আছে আমরা কি এখন একটু দেখব?
হ্যাঁ হ্যাঁ একটু পড়তে পারো।
হ্যাঁ ডক্টর মাজেদ বলছে 3 জুলাই তার এফসিকেস পার্ট 1 এক্সাম, পড়তে ভালো লাগছে না তাই এবিসি রেডিও শোনা শুরু করেই এক ঘন্টা শেষ। কুয়াশার প্রথম শ্রোতা মানে আজকে প্রথম শুনছেন, বেশ ভালো লাগছে জানিয়েছে। আর দীপ্তি মিরপুর থেকে বলছে এই ধরনের মানুষজনকে আমি প্রচন্ড ঘৃণা করি এবং তার নিজেরও এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম অসম্ভব বাজে ফিল হয় আর অসহ্যকর সিচুয়েশন আসলেই তাই। FH হল ঢাকা ইউনিভার্সিটি থেকে রবিউল লিখেছে এই কাহিনীটা যদি সত্যি হয় তাহলে আমরা চাইবো এ ধরনের ঘটনার জন্য আর কখনোই কোনো পুনরাবৃত্তি না হয়। নারায়ণগঞ্জ থেকে লিখেছে কাজল বলছে এরকম অনেক ঘটনাই আমাদের সমাজে ঘটে, কখনো কখনো নিজের মেয়েকেও ছাড় দেওয়া হয় না, সেখানে তো পুত্রবধূ হচ্ছে আরেকজনের সন্তান, ভয়ঙ্কর ঘটনা আসলেই। বাপ্তি লিখেছে খিলগাঁও থেকে কোন জেলার ঘটনা সেটা আমরা বলেছি,
খুলনা যশোর ওই দিকের ঘটনা। আচ্ছা এই ফাঁকে আমার ফ্যান পেজে কতগুলো বন্ধু প্রশ্ন করেছে আমি লিখেছি, আমি সেটা পড়ছি। আরিফ কাইসার তুষার লিখেছেন যা ভাবলাম তাই হলো, চারুবালার স্বামী এমন করবে এটা বোঝাই যাচ্ছিল, এখন চারুবালার স্বামীর কি অবস্থা, তাদের কি বিচার হয়েছে, আমরা বলে দিচ্ছি তাদের কি বিচার হয়েছে। সাউথ ইস্টার লিখেছে খুব স্যাড একটা স্টোরি। ইঞ্জিনিয়ার মেহেদি হাসান খন্দকার লিখেছেন কুয়াশা আছে বলে আমরা এবিসি, আমার এবিসি ভালো লাগে, আই মিস ইউ ভেরি মাচ এবিসি। নাফিস আহমেদ আরিয়ান লিখেছেন শ্বশুর নাকি পিসাচ, পিসাচি বলবো আমি। স্বপ্নিল আহমেদ বাবু লিখেছেন কার্তিক কি বেঁচে আছে, 30 বছর আগে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমার মনে হয় না তারা এখনো বেঁচে আছেন।
কার্তিকের হয়েছিল বোধহয় 2 বছরের সশ্রম কারাদণ্ড, আর সুনীলের হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুর।
আর মাহবুব মোহাম্মদ রাকিব লিখেছেন আর জি শারমিন আপনার বলার স্টাইলটা অসম, অনেক ধন্যবাদ আপনাকে। আর জিহাদুল ইসলাম লিখেছেন আরে এরা কি মানুষ নাকি পশু, আসলে পশু শব্দটা বলা ঠিক না, এটা আমরা যদি বলি পশু আমরা কেন বলি, পশু কিরকম আচরণ করে আমার মনে হয় না কোনো পশু পশুর প্রতি এরকম আচরণ করে, তো এই কথাটা ভুল, এই কথাটা কেউ কখনো বলবেন না।
তবে একটা জিনিস যে সামাজিক যেই ব্যাপার দায়বদ্ধতা কিংবা সামাজিক যেই আমাদের প্রথা রীতিনীতি যেগুলো গড়ে ওঠে সেরকম আসলে মানে পশুদের সেরকম সমাজ ব্যবস্থা নেই, কিংবা তারা হয়তো এই
না থাকতে পারে, কিন্তু একটা পশু পশুকে খুন করে না, পশু কখনো ওই যে বলে পাশবিক, পশু থেকে পাশবিক কথাটা এটা একদম অন্যায়, এটা আমি প্রতিবাদ করছি এই কথাটি। যারা পশু প্রেমিক আছেন তারা তো বটেই, যারা পশু প্রেমিক নন তারাও একটু ভালোভাবে ভেবে দেখবেন এই কথাটা বলাটা কতটা অন্যায়।
আমরা মানুষকে পশু বলে গালি দিই অনেক ক্ষেত্রে, অনেক মানুষ পশুর চেয়ে অনেক
খারাপ। রহস্যের মায়া জালে আটকে ফেলেছেন সকল শ্রোতাকে, আপু তোমার ভয়েসে ম্যাজিক আছে। সান আশার লিখেছেন অনেক ধন্যবাদ। আর শামিন আপু খুব কষ্ট পেয়েছি, ভেরি স্যাড স্টোরি লিখেছে সঞ্জিত আক্তার। শোভন এটা কি আমি বাকি সব শোভন আমি সরি আমি আপনার নামটা উচ্চারণ করতে পারছি না, লিখেছেন কই গেল আবার সেকেন্ডের মধ্যে। আচ্ছা আর কখনো এই ঘটনা যাতে না হয় আমরা সবাই কামনা করি, আর কখনো যাতে এই ধরনের ঘটনা না হয়। মোহাম্মদ আহাদ লিখেছেন এরা মানুষের মুখোশের আড়ালে পশু, পশুই আবার একই কথাতে চলে আসছে, আসলে এটা একটা
তৈরি
হয়ে গেছে কিছু করার নেই। অনেক শক্ত হলাম লিখেছেন আবার ইঞ্জিনিয়ার মেহেদি হাসান খন্দকার। মোহাম্মদ রাকিব লিখেছেন ব্রতি আপু, আপনি একটু কম কথা বলছেন কেন নাকি? আপনার ভয়েসটা অনেক সুইট,
ধন্যবাদ।
ধন্যবাদ ব্রতি। আচ্ছা কবির খান, শ্বশুর হলো বাবার মতো, তারা এমন হয় কিভাবে? সেটাই হচ্ছে কথা আপু। গল্পটা আর একটু ভালো হতে পারত, ভালো হবার খারাপ হবার তো কিছু নেই ফয়সাল মাহমুদ, এটা তো সত্যি ঘটনা, এটা তো আমি জোর করে আমি তো বাড়াতে পারবো না, তাই না? এটা যদি কাল্পনিক কোনো গল্প হতো বা ফিকশন হতো তাহলে হয়তো কিছু এক্সট্রা অ্যাড করা যেত, কেন বাড়িয়ে বলবার তো কিছু, কমিয়ে বলবারও কিছু নেই, বাড়িয়ে বলবারও কিছু নেই, কারণ এটা একটু সত্যি ঘটনা। সাদিক সোয়াদ লিখেছে কাহিনী শেষ, হ্যাঁ কাহিনী শেষ। জাহিদুল ইসলাম লিখেছেন কাহিনীটা খুবই ভালো লেগেছে। এখন ব্রতি তুমি দেখো ওইখানে কোনো,
আমাদের ক্লাস 7 এ পড়া বন্ধু ফারিয়া বলছে আমি কি আমার পক্ষে গল্পটা শোনা কি উচিত নাকি উচিত না। আমরা আরো একবার বলি, যারা শিশু, অপ্রাপ্ত বয়স্ক, দুর্বল চিত্তের মানুষ, তারা দয়া করে কুয়াশা শোনা থেকে বিরত থাকুন, কারণ এখানে সাউন্ডের কাজ কিংবা অনেক সময় এমন অনেক সত্যি ঘটনা আমাদের সামনে বেরিয়ে আসে যেগুলো হয়তো শোনা উচিত নয়। তাই
আমার মনে হয় তোমার না শোনা উচিত, কারণ তুমি মাত্র ক্লাস 7 এ পড়ছো। তুমি যখন আরেকটু বড় হবে আমার মনে হয় তখন, খুব প্রাপ্ত বয়স্ক হবে তখন আমার মনে হয় তুমি কুয়াশার সঙ্গে থেকো। আমি জানি না ততদিন কুয়াশা চলবে কিনা। তা আমাদের কি আরো কয়েকটা এসএমএস আমরা পড়তে পারি, তারপর আমার মনে হয় আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, না সময় আছে কি আমাদের হাতে? ব্রেকে
অল্প একটু সময় আছে আমাদের হাতে, যে বন্ধুরা সঙ্গে আছে। আচ্ছা আমরা ফিরে এসে পড়ি, আরেকবার লেখার ঠিকানাটা জানিয়ে দিই, যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, অনলাইনে বিসি রেডিও bd.fm/message, ফেসবুকে আরজে শর্মিনার ফ্যান পেজ আরজে SHARMWN।
আর ফিরার পর আমরা ফোনে কথা বলবো 8152116 আর 8143563।
সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিসি রেডিও FM 90.9।
কুয়াশা শেষ ঘন্টায় আর একবার স্বাগত জানাচ্ছি, আমি শর্মিন,
শর্মিনের সঙ্গে আছি ব্রতি,
আর শুনছি FM 89.2 ABC রেডিও। আর আজকে শুনছিলাম আমরা একটি অত্যন্ত মর্মস্পর্শী কাহিনী, একটি কিশোরী বধূ চারুওয়ালা, চারুওয়ালা হত্যার কাহিনী। তার পাষণ্ড লম্পট শ্বশুর তার কুমর্তব চরিতার্থ না করতে পেরে তাকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই কাহিনীটি আমরা শুনলাম। এবং বন্ধুদের বলেছিলাম যদি কোনো প্রশ্ন থাকে এবং আজকের আয়োজন কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলতে হলে আমাদের অনুষ্ঠান চলাকালীন আমরা কোনো ফোন বা কোনো এসএমএস হবে বলে একটা পড়া হয়েছিল
গল্পের মাঝখানে আমরা
সূত্র ধরবার কারণে, আর বাকি আমরা ফোন নেবো না, কোনো কথা বলবো না। তো এখন আমরা ফোন নিচ্ছি, ফোন এসেও গেছে, আমি ফোনটা নিচ্ছি।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
কে বলছেন?
খুব
সুন্দর প্রোগ্রাম একটা, এই প্রোগ্রাম না যেন আরো হয়।
জি হবে লাভলু, আপনাকে অনেক ধন্যবাদ।
নিয়মিত হবে, আপনি প্রতি সোমবার রাত 11টার খবর খবরের পর। আচ্ছা আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
আচ্ছা,
আসলে শ্রোতাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে আমাদের খুব একটা, আজকে বোধ হয় অষ্টম পর্ব তাই না, নবম পর্ব, মাঝখানে দুটো এপিসোড মিস গেছে, নবম পর্ব। এবং নবম পর্বে আমাদের শ্রোতাদের কৌতূহল অনেক, আর আমরা আগে যেহেতু ফোনের কোনো ব্যবস্থা রাখিনি, আরো ফোন আছে, আমি একটা পর একটা ফোন নিচ্ছি, আমি কথা বলছি এখন। হ্যালো হ্যালো, একটু জোরে, আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলবেন কি?
হ্যালো,
হ্যাঁ বলুন
আপু। আমি সবার থেকে বলছি জাহিদ।
হ্যাঁ জাহিদ বলুন।
তো আপনাদের এই যে আজকে যে মানে একটু হলো মানে আপনাদের গল্পটা আজকে এটা সম্পূর্ণ সত্য ঘটনা, আপনাদের এখান এখানে কি মানে সত্য ঘটনাতেই আপনার মানে উপস্থাপন করেন?
আমরা হত্যা মামলার ঘটনা বা হত্যাকাণ্ডের ঘটনা যতগুলো এ পর্যন্ত যে রহস্যের কাহিনীগুলো আমি শুনেছি তার প্রত্যেকটাই সত্যি ঘটনা। আমরা কিছু ফিকশনও শোনাই যেগুলো, বা কিছু কাল্পনিক কাহিনীও থাকে আমাদের, মোট কথা রহস্য থাকে যে সমস্ত কাহিনীর মধ্যে সেগুলি আমরা শুনেছি। কিছুটা সত্য ঘটনা, কিছুটা সত্য ঘটনা ছায়া বললাম বলে, কিছুটা ফিকশন থাকে। এক একবারে এক এক সপ্তাহে এক এক ধরনের আয়োজন থাকে, বা পরপর দেখা গেল সত্য ঘটনা শুনিয়েছি আমরা।
আচ্ছা, আপনার সাথে আমার একটা কথা ছিল।
বলুন।
কথাটা হলো যে আপনি যে ফেসবুক যে ফ্যানপেজটা আছে, হ্যাঁ আরজে শর্মিন,
জি,
এখানে আপনাকে অনেকদিন 15-20 দিন আগে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, ঠিক আছে?
কি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন?
রিকোয়েস্ট বলতে কি, এটা আপনাকে যেমন ফ্যান লিস্ট অ্যাড করার জন্য,
না এটা তো অ্যাড করা ফেসবুকে ফ্যান পেজে তো কাউকে অ্যাড করার জন্য, আপনি লাইক দিলে আপনি তো যখনই আপনি লাইকে ক্লিক করছেন সেই মুহূর্ত থেকে আপনি আমার বন্ধু হয়ে গেছেন, সেখানে অ্যাড রিকোয়েস্ট পাঠাবার কিছু নেই।
ওখানে আমি দেখছি মানে আপনাদের ওখানে আপনার একটা পেজ আছে
আমার অ্যাক্টিভ ফ্যান পেজ, বাকিগুলো যেগুলো দেখেছি সেগুলো সব ফেক। হ্যাঁ, যেখানে দেখবেন যে আজকে বোধ হয় 32,000 35,000 মতন আমার ফ্যান আছে এই মুহূর্তে, আমি বাকিটা বের হলে বলতে পারবো, সেটাই আমার একমাত্র ফ্যান পেজ, আর আমার আর কোন যেগুলো আছে সেগুলো সব ফেক।
ও আচ্ছা, ওখানে একটা ছবি ছিল।
শুনুন, আপনি কুয়াশা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, এখানে অন্য কোনো আসলে সেটাই আমি বলেছিলাম যে আমরা অনুষ্ঠানটা শেষে আজকে যে ঘটনাটা ছিল সেই ঘটনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন।
তারপর সেটা
বলুন,
আপনি যে আজকে যে গল্পটা হলো এটা যে মানে যাদের 2 বছর করে জেল হয়েছে, হ্যাঁ
না সেটা তো বলতে পারবো না, আমরা তো কাহিনীটা সংগ্রহ করেছি, তো 30 বছর আগের ঘটনা, 30 বছর পরে তাদের বয়স কত ছিল, এখন কত হতে পারে, বেঁচে আছে কিনা আমরা খোঁজ নিয়ে কিছু জানতে পারি।
কিছুটা বদলে নিয়েছি, ঠিক আছে, আর এরপরে বিস্তারিত কোন ঘটনা যদি জানা যায় আমরা আপনাদেরকে পরবর্তী আয়োজনে জানাবো। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। জি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও এফএম 90.2। অনেকগুলো খুদে বার্তা জমেছে শারমিন। রাইদা লিখেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, খুব অবাক হয়ে তার সবচেয়ে প্রিয় আয়োজনটা শুনলো এবং ভালো লেগেছে, আর অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আরিফ লিখেছে পল্টন থেকে, তার পাশের বাড়ির এরকম একজন ফাদার ইন ল তার কিশোরী বউকে এভাবে আর কি মানে অত্যাচার করেছে, এটা একটা সত্যি ঘটনা।
শ্বশুর হোক বা অন্য পিতৃতুল্য সম্পর্কে যেই হোক না কেন, অন্য যে কোনো মানুষই হোক না কেন, জঘন্য অপরাধের শাস্তি খুব ভয়াবহ শাস্তি হওয়া উচিত। শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড দিলে সেই শাস্তি যথেষ্ট বলে আমি অন্তত ব্যক্তিগত ভাবে মনে করি না, সেটা যথেষ্ট হবে।
আর যারা বলছেন আরো একবার আমি এবং শারমিন আমাদের পক্ষ থেকে অনুরোধ যে আমাদের যদিও এটা একটা কি বলে চিরকাল আমরা বড়দের কাছে শুনে কিংবা আশেপাশে মানুষজনের কাছে শুনে এই ধরনের মানুষজনকে আমরা পাশবিক বলছি কিংবা জানোয়ার বলছি কিংবা পশু বলছি, তারপর আমার মনে হয় যে মানুষের পক্ষে এই ধরনের ঘৃণ্য কাজ করা সম্ভব
তো তাদের পক্ষে সম্ভব না, পশু এরকম করে না নিশ্চয় যতদূর জানি। তো ঠিক আছে, একটা ফোন আছে, আমি কলটা নিচ্ছি। হ্যালো, রিলে মানে আবার পুনঃপ্রচার হবে না, কিন্তু আপনি এটা শুনতে পারবেন, আপনি কম্পিউটারের মাধ্যমে শুনতে হবে। আপনি যদি পিসি থাকে তাহলে আপনাকে সেখানে ABC রেডিও BD.FM এ লগ ইন করে আমাদের সংগ্রহশালা আছে সেখানে আপনি ডাউনলোড করে আগামী কালকেই হয়তো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে শুনতে পারবেন।
আচ্ছা, আর একটা জিনিস আমার একটা প্রশ্ন,
জি,
আপনারা যে ABC রেডিও
ধীরে ধীরে পুরো বাংলাদেশে আমাদের সম্প্রচার আনুষ্ঠানিক সম্প্রচার করার প্রত্যাশা,
কারণ দেশের বাড়িতে গেলে আপনাদের অনুষ্ঠানটা শুনতে পারে না, তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত জানালাম, কারণ দেশে গেলে আপনাদের রেডিও শোনা যায় না, যেন অনুষ্ঠান প্রোগ্রাম গুলো খুব কিছুতে শোনা যাচ্ছে না।
ভাই আপনি অপেক্ষায় থাকুন, অবশ্যই পুরো বাংলাদেশে একদিন অবশ্যই
খুব খুব দ্রুতই শুনতে পাবে।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
আচ্ছা, আরো একটা ফোন নিতে হবে। হ্যালো
হ্যালো
হ্যালো, জি বলুন।
হ্যালো, আসসালামু
আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার নামটা বলুন। আচ্ছা, লাইনটা কেটে গেল। আমরা বন্ধুদের জানিয়ে দিচ্ছি যারা কোনো রহস্যের কাহিনী কারো কাছে যদি থেকে থাকে, এরকম আশেপাশে ঘটে যাওয়া অসত্য কাহিনী যদি আপনি বলতে চান বা জানাতে চান, আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে সেখানে লিখে পাঠাতে পারেন।
কুয়াশা FM 8920 kuasha@gmail.com
এবং সেটা যে শুধু সত্যি কোনো হত্যাকাণ্ড ঘটনা সেটা সলভ হতে হবে, মানে আনসলভড বা এখনো চলছে মামলা চলাকালীন কোনো কাহিনী আমরা নেব না, আর যেটা হয়ে গেছে এরকম কোনো কাহিনী জানা থাকলে আপনাদের জানাতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের নিজেদের লেখা কোনো রহস্য কাহিনী আপনারা পাঠাতে চান সেটাও কিন্তু আপনারা পাঠাতে পারেন, সেটা হতে পারে ভৌতিক কোনো কাহিনী বা কোনো ফিকশন বা একেবারে রহস্যের কোনো কাহিনী।
আর সত্যি ঘটনা যেগুলো সেগুলো অবশ্যই উপযুক্ত প্রমাণাদি সহকারে আমাদেরকে সাবমিট করতে হবে। আর এই মুহূর্তে অনেকগুলো বন্ধু আমাদের ফেসবুক পেজে এবং প্রত্যেকেই আমাদের মতো শক, লাবণী লাবণী লিখেছে যে রিয়েলি শক, তারপরে প্রথমবার কুয়াশা শুনছে তনিম আহমেদ এবং ভীষণ কষ্ট পেয়েছে, লিখেছে তৌফিকুর রহমান লিওন, তার হাজবেন্ডের তার সাথে থেকে বোঝা দরকার ছিল, আর হাজবেন্ড তার বাবাকেও হয়তো এই ব্যাপারগুলো বুঝাতে পারত যে সে খারাপ কাজ করছে।
সেটাই তো কথা, সে তো পুরো ধামা চাপা দিয়েছে এবং সে তাকে আমি বলবো যে তার স্ত্রীকে হত্যা করার ব্যাপারে তার বাবাকে রীতিমতো সাহায্য করেছে
এবং হত্যা করার ধামা চাপা দিয়ে
পুরো ধামা চাপা দিতে সে
সাহায্য থেকে বলছে যে আজকের ঘটনা অনেক আলাদা, কিন্তু মানুষ এত খারাপ শ্বশুরকে হত্যা করা উচিত ছিল যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে,
তাহলে তো আরেকটা অপরাধ করা হতো, তো আইন অনুযায়ী আমার মনে হয় তার ফাঁসি হওয়াটা উচিত ছিল,
সেটা হতে পারতো, সেটা বিচারক জানেন যে কি সেটি।
আসলে আমরা তো বলতে পারবো না, আমরা আইনের লোক নই, সুতরাং আইনের মারপ্যাক বা আইনের কিছু ব্যাপার আমাদের জানা নেই, সেই কারণে আমরা সেটা বলতে পারবো না। তো ফোন আছে আরো, ফোন দেখি কি ফোন করেছে। হ্যালো হ্যালো,
ওয়ালাইকুম
আসসালাম।
ওয়ালাইকুম,
জি বলুন।
হ্যালো,
জি হ্যালো বলুন, শুনতে পাচ্ছি আমি।
এফএম রেডিও এটা?
জি,
আসলে গল্পটা, হ্যালো,
জি বলুন।
হ্যালো
হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার নামটা বলবেন প্রথমে।
হ্যালো, আমি নরসিংদী থেকে বলছি।
জি, আপনার নাম?
আমার নাম শাহ আলম।
আচ্ছা শাহ আলম ভাই, বলুন।
আসলে গল্পটা কি এখানে শেষ?
হ্যাঁ, গল্পটা তো শেষ হয়ে গেল, বিচার হয়ে গেল, গল্পটা তো শেষ হয়ে গেছে।
শালা মায়ের গল্পটা কি আসলে সত্যি?
জি, সত্যি ঘটনা।
ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনার নিয়মিত কাস্টমার আছি,
শ্রোতা।
জি জি
জি, আপনি আমার নিয়মিত লিসেনার, শ্রোতা, এবং সবসময় সঙ্গে থাকবেন, কুয়াশা শুনবেন। আচ্ছা, আর ফোন আছে? আচ্ছা ফোন নিয়ে আমরা তো এসএমএস করি সবসময়। হ্যালো, কিছু লাইনটা কেটে গেছে, আরেকটা লাইন আছে। হ্যালো,
আমি রাজবাড়ি থেকে রফিকুল ইসলাম বলছি। আপনাদের কুয়াশা শুনে যা মনে হলো তার মধ্যে কিছু লক্ষণীয় কথা হচ্ছে, আপনাদের যে এটা তার মধ্যে কিছু শিক্ষণীয় কিছু অংশ আমি দেখতে পেলাম।
জি বলুন।
একটা ছিল মানে বাল্য বিবাহ, অন্যটা আপনার মানে যৌতুকের ব্যাপারটা।
অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে আমি একমত। একটা কিশোরী 16 বছরের মেয়ে, সে বিবাহযোগ্য নয়, 18 বছরের নিচে, আমি 18 বছরে বলবো না, আমি বলবো 21 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া উচিত না অপ্রাপ্ত বয়স্কে। প্রথমে যে বাল্য বিবাহ, তারপরে যে যৌতুক, তারপরে হচ্ছে নারী নির্যাতন, বা এটা নারী নির্যাতন এবং শিশু নির্যাতন দুটোর মধ্যেই পড়ে।
মেয়ের বাবা মা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে যে মেয়েকে বিয়ে দিতে হবে, আগের থেকে টাকা পয়সা জোগাড় করতে হবে, নেক্সট তো ওনার ঘরে বিয়ে দিতে হবে। কিন্তু আমরা তো জানি ছেলের পক্ষ যদি দাবি করে সেটা যৌতুক, যদি মেয়ের পক্ষ মানে ইচ্ছাকৃত ভাবে দেয় সেটা যৌতুক।
সেটা যৌতুক কিনা অনেকে শখে দেয় যে মেয়ের একটু মেয়েকে কিছু দিতে চায় বা কিছু, সেটাও আমার মনে হয় সেটাও বোধ হয় না দিলে চলে, সেটা দেয়া, সেটা যখন দিতে চায় মেয়ে পক্ষ, কিন্তু ছেলে পক্ষ কিন্তু সেখানে ইচ্ছে করলে প্রতিবাদ করতে পারে বা বলতে পারে যে না আমি নিব না, দরকার নেই, তাহলে কিন্তু ব্যাপারটা সমাধান হয়ে যায় খুব সহজে।
আর যদি সেই দেওয়াটা হয় যে তার পরিবারের উপর একটা বোঝা হয়ে, পরিবারের হয়তো সামর্থ্য নেই, তারপরও বেশি সামর্থ্যের বাইরে গিয়ে দিতে হচ্ছে, সেরকম ক্ষেত্রে দেখা যায় যে এটা না করাটাই উচিত।
আমার মনে হয় প্রথাটা না থাকাই ভালো। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনি নিয়মিত কুয়াশা শুনবেন, ঠিক আছে?
জি জি, আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত শুনি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
শারমিন, একটা বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চট্টগ্রাম থেকে তানিয়া বলছে, তার সাথেও এরকম ঘটনা ঘটে, সে এখন কি করতে পারে?
তানিয়া, আমি খুবই দুঃখিত। প্রথমত আমি খুবই মর্মাহত হয়েছি, এরকম ঘটনা আসলেই ঘটে চারপাশে। আমি জানি না তুমি তোমার সত্যি নাম লিখেছো, তোমার নামটা আমার মনে হয় না পড়লেই ভালো হতো। তোমার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তুমি লুকোচ্ছ কেন? তুমি যদি আমার কাছে বা ব্রতির কাছেই কুয়াশার মাধ্যমে বলতে পারছো, তাহলে তোমার সবথেকে আপন যে মানুষটি, তোমার স্বামী কি তোমার সঙ্গে থাকেন না? যদি তোমার স্বামী তোমার সঙ্গে না থাকেন, তাহলে তোমার সবচেয়ে কাছের যে মানুষটি তাকে তুমি বলতে পারো, এবং
পরিবারকে
মা বাবাকে জানাও। সেক্ষেত্রে যদি তোমার সবচেয়ে বড় যে জিনিসটা তোমার দরকার, সেটা হচ্ছে তোমার সাহস। তোমাকে প্রতিবাদী হতে হবে, বা এই ধরনের ঘটনা বা চারুবলার মতন এরকম মর্মান্তিক ঘটনা ঘটবার আগেই যাতে এটার খুব দ্রুত সমাধান হয়ে যায়, আমার মনে হয় সেরকম ব্যবস্থা তোমার নেওয়া উচিত।
এবং
আইনের মাধ্যমে স্বামীকে তোমার প্রথমে বলতে হবে কথাটা, এবং তার কাছ থেকে যদি তুমি সাহায্য না পাও, আইন তো আছেই, আমার মনে হয় তোমার আর চুপ করে থাকাটা ঠিক হবে না।
সেটাই। আর লিখেছে আমাদেরকে মেহেদি হাজারিবাগ থেকে, তামান্না, হাজবেন্ড এবং ফাদার ইন ল দুজনকেই হ্যাং করা উচিত ছিল। তামান্নার মতামত হচ্ছে,
আমারও একই মত। যাই হোক, হয়তো কোনো কারণে মামলায় তো অনেক রকম অনেক কিছু প্রমাণের দরকার হয়, অনেক কিছু হয়তো সেরকম কিছু ছিল না বলেই তাদেরকে যত ওইটুকু শাস্তি দেওয়া হয়েছে।
আচ্ছা, তা স্নোভার কাছে এরকম একটা ঘটনা আছে, এরকম কিংবা অন্য কোনো রকম যে ঘটনাই হোক না কেন, সেটা জানানোর উপায় হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস কুয়াশা fm8920@gmail.com, এবং তোমরা আমাদেরকে এডিসি রোডের অফিসে এসে দিতে পারো।
আরেকটা কথা বলছি যে তাসনুভা, তুমি যদি ইমেলটা পাঠিয়ে থাকো, তুমি কাইন্ডলি যদি আমার ফ্যান পেজে থাকো, তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারো যে তোমার কাহিনীটা পাঠাচ্ছে। এটা করলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি নিয়মিত ফেসবুকে থাকি, সুতরাং আমার জন্য
এটাও একটা ভালো ব্যাপার যে ফেসবুকে আমরা সবাই রেগুলার, তো ফেসবুকে যদি যেটাকে বলে অ্যাটাচড করে তুমি ফাইলটা পাঠিয়ে দাও, সেটা
আরো ভালো হয়, সেটাও ভালো হয়।
আর আমাদের যেটা চিঠি দিকে পাঠানো জানাটা,
একটা ডিটেইল যদি খুব বেশি ডিটেইল থাকে, তাহলে ইমেল হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ মাধ্যম আমার মনে হয়। আমার ফোন, আমাদের আরো ফোন আছে প্রতি। হ্যালো, হ্যালো, একটু একটু জোরে বলতে হবে ভাই।
হ্যাঁ
হ্যাঁ বলুন।
আমি হারুন রশিদ, গাজীপুর কাপাসিয়া।
হ্যাঁ হ্যাঁ শুনেছি, কাপাসিয়া থেকে বলুন।
মানে যে ঘটনাটা বললেন এটা আসলে খুব দুঃখজনক, এ ব্যাপারে আমরা খুবই মর্মাহত। তবে আর এইরকম ঘটনার জন্য না হয়, সেদিকে আমাদের আইনানুক কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা সেই ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম।
এটা তো আমি বলতে পারবো না, এটা হচ্ছে যারা প্রশাসনে আছেন বা যারা আইন নিয়ে কাজ করছেন, বিভিন্ন এনজিও আছেন, মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা এটা নিয়ে কাজ করবে। এবং আমরা তো এটা জানিয়েছি আপনাদের, আপনারা আছেন, আপনারা প্রতিবাদী হবেন। আপনারা যদি আশেপাশে কোথাও দেখেন এরকম কোনো ঘটনা ঘটছে, সেখানে আপনারা জিনিসটাকে শুনে মুখ বন্ধ না রেখে আপনারা চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়াতে বা তাদেরকে সাহায্য।
অনেকেই মনে করে যে এটা অন্যের পরিবারের ব্যাপার, আমরা নাক গলাবো না, কিন্তু এটা অন্যের পরিবারের ব্যাপার হওয়ার চাইতে বড় হচ্ছে একটা সামাজিক সমস্যা। আপনি চুপ করে না থেকে, আপনি মানে এলাকায় যে পুলিশ রয়েছে কিংবা মানে আপনাদের থানা রয়েছে, পুলিশ স্টেশন, তারপর মানবাধিকার সংস্থা, এসব জায়গায় জানাতে পারেন। তবে সবার আগে ভালো হয় যে এই ঘটনার শিকার যে মেয়েটি তার সাথে কথা বলে নেওয়া।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু আরেকটা ব্যাপার যে যৌতুক ব্যবস্থা, সেটা মনে করি যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু তবে সেই ব্যবস্থাটা আরো জোরদার করার জন্য আমি মানে বিশেষ করে করতে, আপনারা কি মনে করেন?
অবশ্যই
হ্যাঁ, আমরা আপনার সঙ্গে একমত। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, আবার কথা অন্য সময় আপনার সঙ্গে, কাল সবসময় কুয়াশার সঙ্গে থাকবে।
তারপরে হিরণ লিখেছে চাঁদপুর থেকে, প্রথম একটা ঘটনা শুনলো, এরকম শুনে খুবই খারাপ লেগেছে, মানুষ এরকম হতে পারে। আর চারুলতার শ্বশুরকে অন্তত মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, অনেকেরই কথা এটা। তারপরে আজকের আয়োজন অনেক ভালো লেগেছে জানিয়েছে মশিউর। জহিরুল ইসলাম লিখছে টাঙ্গাইল থেকে, খুব কষ্ট পেয়েছে এই ঘটনা শুনে। শাহরিন আহমেদ, আর শুধু কুয়াশা না, আমাদের এবিসি রেডিও সব আয়োজন, বিশেষ করে শারমিনার আয়োজন গুলো তার অসম্ভব পছন্দ,
অনেক ধন্যবাদ।
রিয়া লিখেছে আমাদেরকে, নতুন লিসনার। নাইম লিখেছে লালবাগ থেকে, মানুষ কেন এত স্বার্থপর হয়? তো স্বার্থপর তো বটেই,
একটা চরম মানে কি বলবো, জঘন্য, এটা অমানবিক কাজ। আচ্ছা ফোন আছে আরো। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
জি আমি কাঞ্জল ইসলাম জীবন নরসিংদী থেকে বলছি।
জি বলুন,
ভালো আছেন?
জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
জি ভালো আছি।
বলুন।
আমি কুয়াশা,
হ্যালো,
নেটওয়ার্কের সমস্যা,
হ্যালো, আপনি আরেকবার চেষ্টা করুন।
এখন তো সংক্ষিপ্ত বলা যাবে না, এখন প্রচুর ফোন অপেক্ষা করছেন, আমাদের সময় হাতে কম। আপনি আগামীকালকে আমাদের আপনি আমাদের যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে ওয়েবসাইটটি আছে radiobd.fm সেখানে লগ ইন করে সংগ্রহশালায় দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে আপনি শুনতে পারবেন।
জি জি। আর আপনি কোন কোন দিন যে অনুষ্ঠানে থাকেন একটু বলবেন?
আমি প্রতি সোমবার রাত 11টায় কুয়াশায় থাকি, শনিবার দিন প্রেম রোগে থাকি, বুধবার দিন দুপুর 3টায় এবং শুক্রবার দুপুর 3টায় হাওয়া বদল এবং লাটলা থেকে থাকি।
জি ধন্যবাদ।
আচ্ছা ধন্যবাদ আপনাকে ফোন করার। আমরা মনে হয় ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে ঘুরে আসি।
বিরতি নিব নাকি কোনো এসএমএস পড়বো? আমরা একবারই শেষ করে দিয়ে চলে গেলাম আমার মনে হয় ভালো। হ্যাঁ
আচ্ছা, তাহলে আমাদের সঙ্গে আছে কাউসারউদ্দিন তুষার, তারপরে রাব্বি খান লিখেছে। রাব্বি আপনি আমার মনে হয় এসি রুমে বসে শুনতে পারেন আপনার যদি খুব বেশি গা জ্বালা করে। গহিন বড়ুয়া লিখেছে আমাদেরকে, আজমি কাদির আছে সঙ্গে, চট্টগ্রাম স্টেশনে শোনা যাচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম আছে, খুব জলদি ঠিক হয়ে যাবে। মোহাম্মদ ফেরদৌস আহমেদ লিখেছে, আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটে। বক্তিয়ার উদ্দিন আছে আমাদের সঙ্গে, মোহাম্মদ শামিম লিখেছে আমাদেরকে।
আচ্ছা ফোন আছে আবারও। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম।
কবির হোসেন বলছিলাম ফতুল্লা থেকে।
জি
কবির হোসেন বলছিলাম ফতুল্লা থেকে।
আচ্ছা বলুন কবির হোসেন।
আপনার সবাই ভালো আছেন?
জি ভালো আছে, বলুন কি বলবেন?
আমি নিয়মিত কুয়াশা অনুষ্ঠান শুনি, ভালো লাগছে, আশা করি
আপনারা আগামীতে জানতে পারবেন, সে কারণে আপনাকে নিয়মিত থাকতে হবে কুয়াশার সঙ্গে।
হ্যাঁ আমি নিয়মিত থাকি।
আর কিছু বলবেন?
ভালো থাকেন,
ভালো থাকেন, অনেক ধন্যবাদ। মানুষ আছে বলেই দুটো কথা আছে।
আমাদেরকে লিখেছে চারু, যতবার চারুর নামটা ওর শ্বশুরের কাছে শুনছিলাম গা ছমছম করছিল,
খুব স্বাভাবিক।
আর মোহাম্মদ আশরাফুল লিখেছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, মাসুম এয়ারপোর্ট থেকে, কার্তিকের শয়তান বাবার আগে বিয়ে দেওয়া উচিত ছিল, এটা বোধহয় ভালো।
আমার মনে হয় এটা ভালো সলিউশন ছিল, সে হয়তো নিঃসঙ্গ, আমি জানি না আসলে, আমি এটা নিয়ে কোন রকমের এক্সপ্লেনেশন দিতে চাই না আসলে।
লিখেছে নূর ফার্মের থেকে, লিখেছে অরিন, মানুষ এত খারাপ কেন, এরকম হলে কিভাবে মানুষ কাউকে বিশ্বাস করবে?
সেটাই।
আর নাম্বারটা আরো একবার জানতে চাই, 8152116 এবং 8143563।
আচ্ছা এই ফাঁকে আরো দুটো ফোন আছে, এখন ফোনে কথা বলবো, দেখি কে ফোন করছে। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম।
আজকের গল্পটা আপনাদের মানে এটা আমি একটা বাস্তব জীবনে এরকম একটা কাহিনী দেখেছি।
জি
আসলে স্কুলে ওরা তো মানুষ না, মানুষ নামের জানোয়ার।
তা তো অবশ্যই। আপনি আপনার নামটা বলবেন একটু, কোথেকে বলছেন?
আমার নাম মোহাম্মদ বজলুর রহমান, আমি প্রাণ ঢাকা থেকে আর কি, দেশের বাড়ি মানসী।
জি বলুন।
এরকম একটা আমি তখন আমি বিয়ে করি নাই, তো ওই টাইমে আমি এক জায়গায় কুকুর বাবু ছিলাম আর কি, ওই মেয়ের জীবনে ওইরকম একটা কাহিনী ছিল আর কি।
এরকম আসলে দেখেন আপনিও দেখেছেন, এরকম প্রচুর কাহিনী আছে, হয়তো অনেকে লজ্জায় মুখ ফুটে বলতে পারে না। আর
এলাকার কয়েকজন জানিয়ে গেছিল, তখন আমি শুনতে পারলাম, তখন আমি আমার বাবা আবার কোর্টে চাকরি করতো, মানুষ দেখছিল।
জি জি।
তো ওই হিসাবে আর কি এলাকার লোকজন আমার একটু অন্যরকম জানে আর কি।
জি
অনেক ধন্যবাদ এরকম একটা স্টেপস নেওয়ার জন্য, এবং এরকম যারা আছেন আমরা আশা করছি।
আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। হ্যাঁ, আবারও কথা হবে একদিন আপনার সঙ্গে।
আমাদের ঢাকা থেকে আরেক বন্ধু, নামটা বলছি না, সে জানিয়েছে তার হাজবেন্ড মালয়েশিয়া থাকে এবং তার হাজবেন্ডের যে ছোট ভাই তার দেবর, সে তার সাথে এই ধরনের আচরণ করার চেষ্টা করছে। তো
চেষ্টা করছে না, করেছে সেটাই লিখেছে, স্পষ্ট যেটা লিখেছে সেটাই বলা উচিত আমি মনে করি। এটা তো খুবই একটা খারাপ কথা। সবচেয়ে বড় কথা, আমি জানি না তুমি কতটা হয়তো খুব হেল্পলেস সিচুয়েশন আছো কিনা। তোমার প্রথমে হচ্ছে তাকে প্রতিহত করা, বা বাড়ির অন্যান্য যারা আছে মুরব্বী বা তোমার শাশুড়ি যদি থেকে থাকেন, অথবা তুমি তোমার স্বামীকে জানাতে পারো। এবং সব তাকে কি কোনো, তুমি কি কখনো তাকে মানা করেছো বা বাধা দিয়েছো বা এই ধরনের
তোমার বলেছে জোর করে?
আচ্ছা, জোর করে যদি করে থাকে, তাহলে জোর করে যদি তোমাকে কিছু করে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি আইনের আশ্রয় নিতে পারো, এটুকু আমি বলতে পারি। এবং আমার মনে হয় তোমার বাড়িতে আবার তোমার স্বামীকে জানানো উচিত এবং তোমার নিজের মা বাবাকে জানানো উচিত। তারা আমার মনে হয় তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে। খুব মর্মান্তিক বা খুব ভয়াবহ কিছু ঘটবার আগেই আমার মনে হয় শেষ করে ফেলা উচিত।
এয়ারপোর্ট থেকে লিখেছে মাসুম, স্ত্রীর অধিকার এবং নিরাপত্তা না দিতে পারলে কারো বিয়ে করা উচিত না।
সঠিক। একটা ফোন আছে প্রতি।
হ্যালো, হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম, আশিক বলছিলাম।
বলুন।
আজকের ঘটনাটা আমি শুনলাম, তো এখানে আমি বলতে চাচ্ছি যে যদি তার বাবা মা যদি তাকে অল্প বয়সে বিয়ে না দিত, তাহলে কি এরকম ঘটনাটা কি ঘটতো কিনা? আর তার বাবার যাবজ্জীবন কারাদণ্ড না হয় যদি ফাঁসি হতো, তাহলে কি এটা মানে উপযুক্ত শাস্তি হতো কি?
হ্যাঁ, অবশ্যই। কিন্তু এটা তো বিচারকের ব্যাপার, এটা তার আমরা বলতে পারবো না। এটা ঘটে যাওয়া একটা কাহিনী আমরা আপনাদেরকে শোনালাম, এরকম একটা কাহিনী ঘটেছিল এবং সেটা কি রায় রায় হয়েছিল, শাস্তি হয়েছিল সেটা আমরা জানি। সেটা আমরা আজকে মানে কাহিনীটা আপনাদের গল্পের মতন করে শুনিয়েছি। আর যেটা আপনি বলছিলেন যে তার সে যদি ছোট না হতো বা অপ্রাপ্ত বয়স্ক না হতো, হয়তো সে যদি মানে প্রাপ্তবয়স্ক হতো হয়তো অন্য, হ্যাঁ, সত্যি হতে পারতো, অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। আপনি হয়তো শুনেছেন, আমাদের দুজন বন্ধু আমাদেরকে ইতিমধ্যে লিখে পাঠিয়েছেন যে তারাও এরকম ঘটনার শিকার হয়েছেন। তাদের বয়স আমরা জানি না, কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমাদের সমাজে বাঙালি মেয়েরা, আমরা আসলে যে পারিবারিক শিক্ষা নিয়ে বড় হই, আমরা সাধারণত খুব একটা প্রতিবাদী হই না। এসব জিনিসগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত না, তাই এই জিনিসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা জানি না। তো আমি মনে করি প্রত্যেকের পরিবারে কিন্তু কন্যা সন্তান রয়েছে, তাই না? নিজের বোন থাকে বা সন্তান, ছোটবেলা থেকেই বা যখন তারা বড় হচ্ছে বয়সন্ধিকালে, তাদের সঙ্গে যদি আলোচনা করে নেন বা একটু বোঝান বা জিনিস সম্পর্কগুলো একটু যদি ধারণা দেওয়া যায়, তাহলে কিন্তু তারা এগুলো থেকে আমার মনে হয় এগুলো প্রতিহত করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই ফোন করার জন্য, আবার কথা হবে আপনার সঙ্গে।
তারপরে আমাদেরকে উত্তরা থেকে বিজয় লিখেছে, একজন শ্রোতার প্রশ্নের প্রেক্ষিতে বলছে, যৌতুক হলো বরপক্ষ থেকে বরপক্ষ কোনো পক্ষ থেকে বিয়ের সময় যা কিছু চেয়ে আদায় করে সেটা যৌতুক। কিন্তু ইদানিং কিন্তু উপহারের নামেও যৌতুক দেওয়া হচ্ছে, উপহার।
আসলে আজকে যে কাহিনীটা, এটার মধ্যে তিনটে জিনিস, একটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মানে অল্প বয়সে বিয়ে দেওয়া, যৌতুক একটা ব্যাপার ছিল, তাদের বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিছু বেগ পেতে হয়েছে, টাকা দিয়ে বিয়ে দিতে হয়েছে, এবং টাকা দিয়ে বিয়ে দিয়েও কিন্তু পার পায়নি, এবং একটা লম্পট শ্বশুরের কাছে তাকে প্রাণ দিতে হয়েছে।
আর আমাদেরকে হুমায়ুন লিখেছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এই ধরনের অনুষ্ঠান আরো বেশি প্রচার করা উচিত।
অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা ফোন আছে। হ্যালো,
হ্যালো, হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন ভাই, একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না, আপনাকে একটু জোরে কথা বলতে হবে।
মনির বলছিলাম, গাজীপুর।
হ্যাঁ বলুন মনির। প্রচুর ফোন আসছে, আপনি সেই কারণে লাইন পাচ্ছেন। আর আমরা ফোন যতক্ষণ, আমরা বলেছিলাম যে যতক্ষণ গল্প শোনাবো ততক্ষণ আমরা কোনো কল নেব না। আপনি কিছু বলবেন আজকে অনুষ্ঠান আপনার ভালো লেগেছে এটা বলতে ফোন করেছেন আপনি, তাই তো? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আবার কথা হবে আপনার সঙ্গে।
রিধি আমাকে আমাদেরকে লিখেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ছেলেরা আজকে প্রচুর কল দিচ্ছে এবং এই ব্যাপারে বেশ সচেতনতা দেখাচ্ছে, এখান থেকে কে কত শিখতে পারে এটাই এখন।
অবশ্যই অবশ্যই, এবং এটা সত্যি আমি এটা আমি নিজেও ভাবছিলাম। একটু একটা ফোন আছে। হ্যালো,
হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি মাদারীপুর থেকে বলছি। আমি আপনার একজন নিয়মিত লেসারার, একবার এই শুরু থেকে শুনছি বুঝলেন, যে আজকে নবম পর্ব না?
জি, আজকে নবম পর্ব,
প্রতিটা শুনছি।
অনেক ধন্যবাদ আপনাকে,
আপনার কণ্ঠটা খুবই ভালো লাগে।
আচ্ছা,
তবে আপনাদের সাথে কথা বলার জন্য অনেক ই করি, কিন্তু আপনাদের যে আরেকটা গল্প দেন না, যে এবার দিন দিপির সাথে, দিপি
শনিবার দিন, জি
হ্যাঁ, ওটা শুনতে খুব ভালো লাগে, ওটা রাগ হয়ে এখন শুনি না,
লাইন পান না তাই শোনেন না? না, এটা শুনবেন অবশ্যই, প্রতিটা শুনে লাইন পাওয়ার জন্য প্রচুর মানুষ ফোন করে, তাই আজকে তো পেয়েছেন লাইন, তাই না? আজকে কুয়াশা সম্পর্কে কোনো প্রশ্ন আছে, এই আয়োজন সম্পর্কে কিছু বলতে চান?
না, আজকে গল্পটা খুবই ভালো লাগছে, কিন্তু কিন্তু ওর শ্বশুরটা এত খারাপ, এটা কি বলবো, মানুষ তো জানি না আল্লাহ কি দিয়ে তৈরি করছে তারে।
সেটাই, আমরা যেন সবাই খুব সচেতন হই এবং এই সমস্ত জঘন্য কাজ থেকে এই সমস্ত চিন্তাও যেন কারো মাথায় কখনো না আসে, সেটাই আমরা।
ব্রতি আপুর কাছে দিয়ে দিবেন?
হ্যাঁ নিশ্চয়ই,
বলুন।
ব্রতি আপু,
জি,
আমরা দুজনে মনে করেন দুটা দুজন এক জায়গায় থাকি, রাত 4টা পর্যন্ত কাজ করি।
আচ্ছা,
প্রতিদিন আপনাদের কি শুনি, কিন্তু আপনাদের মিস করি অনেক।
আচ্ছা, আমি আমি থাকি তো এবিসি।
আপনি কখন কখন কোন অনুষ্ঠানে একা করেন?
আমি কুয়াশায় থাকি, তারপরে বৃহস্পতি শুক্রবার লাভ আওয়ার রাত 9টা থেকে 11টা পর্যন্ত তখন থাকি, বুধবার দিন সকালে থাকি, এই তো।
আপনার সাথে কথা বলার জন্য আমার এক বন্ধু বারবার ফোন দেয়, কিন্তু দিতে না, ভিডিও কথা বলে।
আমি আসলে কোনো আয়োজনে ফোনে কথা বলি না, তো আমি এমনি অন এয়ারে সবার সাথে কথাবার্তা বলি। যাই হোক, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এবিসি রেডিও FM 90.2। আচ্ছা, তারপরে আমাদেরকে বলছে চারু রাতটাকে শান্তি দেওয়ার জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে চারুর শ্বশুরকে, আমাদের এক বন্ধু শাহরিয়ার কক্সবাজার থেকে। আর লিখেছে রুবায়েত, জানতে চাই এটা কত সালের ঘটনা।
এটা 30 বছর আগে, এখন হিসাব করে দেখো 30 বছর আগে কত সাল ছিল।
তারপর আমাদের অনেক বন্ধু কক্সবাজার থেকে জুবাই লিখেছে, লিখেছে জামশেদুল ইসলাম, তনিমা বলছে আমরা এখন মডার্ন লাইফ লিড করি, কিন্তু যৌতুক প্রথাটা কিন্তু অনেক পুরাতন, তারপরও তা কেন আমাদের মডার্ন লাইফে প্রভাব ফেলে?
কারণ আমরা প্রথা থেকে বের হতে পারিনি, আমরা সেই পুরনো প্রথা বা কিছু নিয়ম আমরা এখনো ধরে রেখেছি, যেগুলো কোনো অর্থ অর্থহীন এবং যেগুলোর কারণে অনেক অনর্থ ঘটে।
আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু জানতে চাইছে, ফোন করার নাম্বারটা 5815211681435563, এবং খুদেবার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে 8920 যে কোনো মুঠোফোন থেকে, ফেসবুকে facebook.com/abcradiofm।
আচ্ছা, একটা ফোন আছে।
হ্যাঁ,
হ্যালো।
হ্যালো,
হ্যালো,
হ্যাঁ উর্মি, আমি উর্মি বলছি। হ্যাঁ
বল উর্মি।
আজকে যে এটা আমি তো শুনি না, আমি ফোনে একটা দিকে করেছি, তো তোমরা বারবারই বলছো যে ফেসবুক থেকে কালকে আমরা ই করতে পারবো,
ফেসবুক থেকে না, এবিসি
রেড, হ্যাঁ সংগ্রহশালা থেকে, কিন্তু এটা যথাসময়ে সংগ্রহশালাতে দেওয়া হয় না। হ্যাঁ, তো কর্তৃপক্ষের কাছে প্লিজ প্রি করো, যেটা আমরা দেখতে প্রতিদিন পরদিন পাই, এটা
আমাদের
চলতি পথে অনেক কিছু দেখতে হয়, ইভেন অনেকে বলছে যে আইন আইন কি করবে, আইনের অনেক ধারা আছে, তো নারীদের হচ্ছে যেটা আমি যেটা মূল বলতে চাই, যে সমাজ থেকে এসব পুরুষদেরকে সেম সেম আমরা ধিক্কার জানাবো, কিন্তু কাদের বিরুদ্ধে জানাবো, আমরা তো নিজেরাই সচেতন না। তো এখন যারা যেসব মেয়েরা এটা শুনছে এবং যাদের ক্ষেত্রে এইসব সমস্যা হচ্ছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছে যে আপনি কয়দিন একটা মুখ বুঝে শোধ করবেন? আপনি ভাবছেন যে আপনার মান সম্মান যাবে, কিন্তু আপনার তো যাচ্ছে,
পারিপার্শ্বিক ব্যবস্থা এমন থাকে, যেরকম আমরা চারুবালাকে দেখছিলাম যে সে তার স্বামীকে জানিয়েছে, তার পড়শিকে জানিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তার কোনো লাভ হয়নি, তার সবচেয়ে কাছের যে মানুষটি স্বামী সেইটাকে সাহায্যের হাত বাড়েনি।
হ্যাঁ রাইট, কিন্তু 30 বছর আগের যে আইনের ধারাগুলো ছিল এখন কিন্তু সেটা অনেক চেঞ্জ হয়েছে।
হ্যাঁ, আইন পরিবর্তন করা যায়, পরিবর্তিত হয়েছে, কিন্তু আমার মনে হয় খুব একটা বোধহয় পরিবর্তিত হয়নি।
প্রয়োগ যেটা,
প্রয়োগ যেটা, আইনের যে প্রয়োগ সেটা সঠিক নয় আমাদের দেশে এখনো। তো
আছে কিন্তু এখন হচ্ছে আমরা সেটা জানি না,
সেটা জানানোর দায়িত্ব আমরা হচ্ছে আমরা ঘটনাগুলো বলছি, জানানোর দায়িত্ব সমাজের যারা এই সমস্ত আইনে আইন বা অন্যান্য মানবাধিকার ইয়ে নিয়ে কাজ করছে তাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোকে
সচেতন হতে বলতে পারি, কিংবা যে সোচ্চার হতে বলতে পারি। আমরা বলতে পারি যে তুমি তোমার পরিবারের অন্যদেরকে জানাও, তোমার হাজবেন্ড কে জানাও, কিংবা মা বাবাকে জানাও, জানানোটা কিন্তু তাদের দায়িত্ব।
হ্যাঁ, এখন আমরা চুপ করে থাকবো না, বাট আমাদের জানাতে হবে। আর আমি তোমাদের আজকে মানে একটা পর থেকে যতটুকু শুনেছি এবং বুঝেছি যেটা আজকে আয়োজনটা সত্যি অসাধারণ ছিল, এটা বলতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেব ফারজানা সাকিবকে। হ্যাঁ, প্রত্যেকটা আয়োজনে সে অসাধারণ, মানে তার অভিনয় খুবই ভালো লাগে, খুব খুব খুব। আর কি বলে এটাকে, খালিদ ভাইকে বলবো যে খালিদ ভাই আপনি কি ভয় পান না?
না, আমরা কেউই ভয় পাই না, আমরা অনেক নির্ভীক। আমরা যে এবিসি তে কুয়াশা টিমে কাজ করি, কারণ নির্ভীক না হলে কুয়াশা টিমে কাজ করা সম্ভব না।
এত পরিমাণ সাউন্ড কোয়ালিটি, বাট কি বলবো, মানে দিনের বেলা ভয় পাই আমি।
অনেক
আচ্ছা, ধন্যবাদ
আমি সবাইকে, ভালো থেকো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ,
ওকে, বাই
বাই। শারমিন, আমাদের আরেক বন্ধু অনামিকা, সে আরো ভয়ঙ্কর একটা কথা জানিয়েছে। ক্লাস 7 এর তার এক বন্ধু, তার সঙ্গে তার পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্য, তার নানা তাকে এইভাবে অত্যাচার করে।
অনামিকা, আমি খুব খুব কষ্ট পেয়েছি, আমি এই ধরনের একটা জিনিস এরকম সামনে আসবে এরকম কিন্তু যথেষ্ট আছে। এবং বিশেষ করে তুমি আমাকে প্রতীকী জানাতে পারছো কুয়াশার আজকে এই আয়োজনটা, আমরা
ফোনে এসে বলে বন্ধুটি যে শুনছে
হ্যাঁ,
যে এই ধরনের কাজের শিকার, তুমি তাকে বলো, তার মাকে, তার পরিবারের অন্যদেরকে,
এটা যত লুকিয়ে রাখবে এটা কিন্তু বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এক সময় এমন পর্যায়ে চলে যাবে তখন কিন্তু অনেক কিছু আয়ত্তের বাইরে চলে যাবে।
এবং এই ধরনের এই বয়সে যে মানুষরা, তারা এই ধরনের যেসব আত্মীয় স্বজন কিংবা এই ধরনের যেসব সদস্য রয়েছে তাদের থেকে দূরে থাকার যে ব্যাপারটা,
সেটা তোমার মাকে বলো, বাবাকে বলো, এবং মা বাবা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, একটা জিনিস মনে রাখবে। এবং আমার মনে হয় তারা, তুমি যদি সঠিকভাবে বলতে পারো অবশ্যই তোমাকে বিশ্বাস করবে। আর একটা কথা বলছি, একদম ভয় পাবে না, এগুলোতে যত ভয় পাবে তত যে তোমাকে এই কাজটা, খারাপ কাজটা করছে, হ্যাঁ, যার শিকার তুমি হচ্ছে, সে কিন্তু আরো বেশি তার সাহস আরো বাড়বে, সে আরো বেশি অত্যাচার করবে।
আর একটা জিনিস মনে রাখবে, দোষ কিন্তু তোমার না, দোষী হচ্ছে সেই ব্যক্তিটা। এই কারণে তুমি লজ্জা,
তোমার মন খারাপ করবার, মন ছোট করবার কিচ্ছু নেই, এবং লজ্জা পাবার কোনো বিষয় নেই। তুমি মনে করবে এটা একটা দুর্ঘটনা, সেটা যে কারোর সঙ্গে ঘটতে পারে। ঠিক আছে, ফোন আছে, আমি এটা ফোন নেব। হ্যালো 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 হ্যালো, কথা বলুন। হ্যালো, আচ্ছা, যাই হোক, হয়তো বা কোনো নেটওয়ার্কের প্রবলেম বা কিছু হবে, অথবা হয়তো বা ভয়ের অনুষ্ঠান, ভয়ই পেয়েছে কথা বলছে না, তাই তুমি বরঞ্চ SMS পড়ো। ও আচ্ছা, ফোন আছে, আরেকটা বার লাইন চলে এসছে।
মানে মোবাইল নাম্বারটা আমার ফেসবুক আইডি আর মেইল আইডি পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু মানে ফোন দিও প্লিজ।
নিশ্চয়ই,
আমাদেরকে লিখেছে রিমন বাড়িধারা DHS থেকে। ল স্টুডেন্ট হিসেবে বলবো, এইসব ঘৃণ্য ক্রিমিনালদের ডেথ পেনাল্টি দেওয়া উচিত। হ্যাঁ, তুমি যেহেতু ল স্টুডেন্ট, ভবিষ্যতে বড় হয়ে তুমি যদি বিচারক হও, তুমি সেরকম কাজ করবে, সেরকম আশা করছি। রাব্বানি লিখেছে বাড়িধারা থেকে। আরো অনেক বন্ধু আছে সঙ্গে, ফোনটা আমরা নিয়ে নিই আগে।
হ্যালো হ্যালো,
ওয়ালাইকুম
আসসালাম,
আমি শিশির বলছি আগারগাঁও থেকে।
বলুন শিশির।
যে আমি আপনাদের ফার্স্ট লিসেনার আজকে।
আচ্ছা,
তো অনেক লিসেনার আছে এই ঘটনাটাকে বলতেছে, ঘটনাটা অনেক সুন্দর, কেউ কেউ বলতেছে রোমান্টিক,
রোমান্টিক কেউ বলেনি, রোমাঞ্চকর বলেছে, হয়তো বা ভুলে সে রোমান্টিক বলে ফেলেছে, রোমান্টিক বলার কোনো কারণই নেই।
হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যদিও শুনতে পারি না আপনাদের অনুষ্ঠানটা, কারণ হলো আমার অফিস থেকে আমি সকালে যাই, আজকে আমি অসুস্থ, যে কারণে আমাদের অনুষ্ঠানটা শুনছিলাম।
আপনি ইচ্ছে করলে আমাদের ওয়েবসাইটে শুনতে পারেন, এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করে আমাদের সংগ্রহশালা আছে, সেখানে কুয়াশার প্রত্যেকটা পর্ব দেয়া আছে, আর এই পর্বটাও দেয়া হবে কালকে, হয়তো কালকে নাগাদ পেয়ে যাবেন। তারপরে সেখান থেকে ডাউনলোড করে বাকি আমাদের যে 9টা 8টা পর্ব হয়ে গেছে, আজকে নিয়ে 9ম পর্ব ছিল, সেগুলো প্রত্যেকটা আপনি শুনতে পারবেন।
ধন্যবাদ আপনাকে। তুরান লিখেছে, আমাদের মিরপুর 10 থেকে আজকে প্রথম কুয়াশা শুনেছে এবং এরপরের প্রতিটা আয়োজন শুনবে, তবে আজকের ঘটনা শুনে তার মনটা খারাপ হয়ে গিয়েছে। আলভির মতামত হচ্ছে, যারা যৌতুক চায় সেই পরিবারে বিয়ে না দেওয়াই উচিত।
আরেকটা ফোন আছে। হ্যালো
হ্যালো
হ্যালো বলুন।
আমি আনন্দ মান্তল থেকে বলছি।
জি বলুন।
তো আপু আপনাকে অনেক ধন্যবাদ নাগিস হত্যা মামলাটার পুনরায় বলার জন্য।
আপনাকে ধন্যবাদ শুনবার জন্য।
তো আজকের গল্পটা থেকে যে মানুষ এত খারাপ হতে পারে তাই গল্পের মাধ্যমে বোঝা গেল।
মানুষ খারাপ হয় বলেই তো এই হত্যাকাণ্ডগুলো ঘটে, এরকম জঘন্য ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে। তো মানুষগুলো যাতে খারাপ না হয় সেক্ষেত্রে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে এবং একটু সাহসী হতে হবে এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে, এটাই হচ্ছে আসল কথা। আর কিছু বলবেন আপনি?
আমার মতে যে তা ওই যে মেয়েটা শ্বশুরের শাস্তিটা অনেক কম হয়ে গেছে,
সেটা সবাই বলছেন, কিন্তু শাস্তি যে বিচার, যে বিচারক যিনি রায় দিয়েছেন এটা তো তার কাজ, এটা তো আমাদের কাজ না। তবে তার শাস্তিটা
সেই সঙ্গে একটা ব্যাপার আছে যে আইনের অনেক রকমের
মারপ্যাক থাকে, অনেক ধারা থাকে আইনের, হ্যাঁ, সেগুলোর মাধ্যমেই কিন্তু রায়টা দেয়া হয়। এটা তো আমরা বলতে পারবো না, যারা আইনের লোক তারা ভালো বলতে পারবে।
আমরা শুধু ঘটনা,
আমরা শুধু কাহিনীটা তুলে ধরি, আমরা যে রহস্যটা সেটা সবাইকে জানাতে চাই। রহস্য কুয়াশার আড়ালে যে রহস্যটা, মানে আড়ালে যেটা রয়েছে সেটাই হচ্ছে কুয়াশার মূল বিষয়টি, অর্থাৎ রহস্য কাহিনী। সেটা হতে পারে খুনের বা হতে পারে ভৌতিক কোনো কাহিনী। আমরা এক এক প্রতি সপ্তাহে দেখবেন সবসময় তার মার্ডার কেস থাকে না, কখনো কখনো ভৌতিক কাহিনী থাকে, অন্যান্য রহস্যের ঘটনাও থাকে। তো ঠিক আছে, সবসময় কুয়াশার সঙ্গে থাকবেন, আর অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
কাব্য লিখেছে যাত্রাবাড়ি থেকে, চারুর সাথে তার আচ্ছা কাব্যর ভাবি তার সাথে এরকম আচরণ করতে চায়, সে কি করবে?
এটা তো উল্টো ঘটনা হয়ে গেল এরকম। আসলে জেনারেলি তো ভাগ করা যায় না, আমি বলবো যে বিকৃত রুচির ব্যাপার, সেটা নারী পুরুষ যেই হোক না কেন, এটা একটা বিকৃত রুচির ব্যাপার, এটা মানসিক ব্যাধি। তোমার সঙ্গে যে এরকম করে থাকে তুমি প্রতিবাদী হও, তুমি তোমার ভাইকে জানাতে পারো, তোমার বাবা মাকে জানাতে পারো, এটুকুই আমি বলবো। আর সবচেয়ে বড় কথা, যে তোমার সঙ্গে এই ধরনের আচরণ করে তাকে, তার কাছে তুমি সবচেয়ে আগে প্রতিবাদী হও, তাকে তার কাছে প্রতিবাদ
করো, বুঝাও এবং জোরে, যেটাকে বলে জোরে সরে বলা, সেটা
তো ঠিক আছে। ফোন আছে, একটা ফোন নেব। হ্যালো
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি বলতে চাচ্ছি,
জি বলুন, আপনার নামটা কি বলুন ভাই?
আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম, আমি যাত্রাবাড়ি মিরাজনগর থেকে বলছি।
জি বলুন।
তো এই পৃথিবীতে আসলে আমরা দুদিনের, যেটা হলো এক সেকেন্ডের নেই ভরসা,
সেটা
কিন্তু আমরা, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি, আমরা সবকিছুই জানি, আমরা সবকিছু ভুলে যাই। আমরা যে এই পৃথিবীতে আসছি শুধু দুদিনের জন্য, দুদিন বলতে কি এক সেকেন্ডের কোনো নেই ভরসা, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা যে কোনো মুহূর্তে মারা দিতে পারি, কিন্তু এরই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে এগুলো কিছুটা কিছুটা হলো, মানুষ শুনলে মানুষের মনে কষ্টে বুকটা ভেঙে যায়, মানুষের মনে কান্না চলে আসে। এরকম ঘটনা শুনলে, যেমন আমরা বাসায় আমাদের বউকে রেখে আমরা যখন অফিসে চলে যাই, জানি না তো আমার বাসায় কি হচ্ছে, যদি এতে মানুষের বিশ্বাস বেড়ে যায়, আর বিশ্বাসটাই যদি হলো সবচেয়ে বড় মজবুত একটা জিনিস, যদি এই বিশ্বাস একটা মেয়ের প্রতি কোন রকম কোন সময় হয়ে যায়, তখন ধীরে ধীরে এটা একটা অন্যরকম রূপ ধারণ করে। যদি যদি মেয়েটা হয়তো সে দেখা গেছে মেয়েটা ভালো, বাট একটা লোকের সাথে সে কথা বলছে, কিন্তু আমি আমার বিশ্বাস, আমাকে একটা বন্ধু বান্ধব কথা বললো, তখন আমি অবশ্য বিশ্বাস করলাম সে খারাপ কিছু করেছে। আসলে তো আমাকে দেখতে হবে সে খারাপ কিছু করেছে কিনা, এরকম অনেক ঘটনা আছে। যেমন আমি আসলে একজন ভুক্তভোগী, একজন দুঃখী মানুষ, আপনারা জানেন যে দেশে নারী নির্যাতন আছে, কিন্তু পুরুষ যে নির্যাতন হয় সেটা কি আপনারা জানেন?
আমি জানতে চাই, জানি না, আমরা যখন কোনো ঘটনা পেলে অবশ্যই,
আমি আজকে 17 বছরের শিকার, আমি আমার দুই ছেলে, এক ছেলে ক্লাস সিক্সে, ছোট ছেলে ক্লাস ফোরে। আমি 17 বছর সংসার করেছি, আমি 11টা বছর চাকরি করেছি। আমি 11টা বছর চাকরি করে আমি 17,000 টাকা বেতনে আমি চাকরির দেশে ঢুকে আমি 43,000 লাস্ট চাকরির থেকে আমি বের হই। আমি টিস্টার লাইনে কমার্শিয়ালে চাকরি ছিলাম। আমার বিয়ের 4 বছরের মাথায় আমার ওয়াইফ আমাকে শিশু লাইনের বেতন কেস দিয়ে আমি আমার আপন চাচাত বোনকে বিয়ে করি। কিন্তু এখানে যে তাদের ভিতরে আমার শাশুড়ি, আমার বউকে দোষ দেবো না, আমার শাশুড়ির দোষ। ঘটনা একটু শুনেন। আমাকে বিয়ে যেতাম কেস দিয়ে 21 দিন জেল খাটায়, তারপরে আমাকে আবার তারা বের করে নিয়ে আসে। আমি সংসার করি, আমার তখন একটা ছেলে, ছোট ছেলে, ছোট বাচ্চা, আবার সংসার শুরু করি। এভাবে 6 বছর সংসার আমার চলে। খুব সুখী শান্তিতে আমি সংসার করতে থাকি। মাঝে মধ্যে আমার শাশুড়ি আমার সংসারে অশান্তির সৃষ্টি করে। এরপরে আমি যখন আমার চাকরিটা 6 বছরে পরে হারাই, তারপরে আমি আবার আমি অন্য একটা চাকরিতে যখন জয়েন করব, তখন আমি জয়েন করার পরে আমার সাথে আবার সেই একই রকম প্রতারণা শুরু করে। আমি তখন 2 বছর আলাদা থাকি, একা। আমি বিয়ে করি নাই, আমার জীবনের একটা স্বাদ ছিল যে আমি জীবনে দ্বিতীয় বিয়ে করবো না। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, এজন্য আমি 2টা বছর আমি অপেক্ষা করেছি। 2 বছর পরে তারা আমার সাথে বিয়ে হয়েছে। প্রথম একবার ডিভোর্স হয়েছে, হওয়ার পরে আমি 2 বছর পরে আবার কাবিল করে আবার আমি সংসার করে শুরু করলাম। আমি করার পরে তারপর সংসার করতে থাকি। আপনার 2 বছর সংসার করার পরে আমার আর একটা সন্তান হয়। তো আমি দেখতাম যে আসলে আমরা এই পৃথিবীটা দুদিনের জন্য আসছি। আমরা যে টাকা পয়সা কষ্ট করে আয় রোজগার করি, আমার পরিবারের জন্যই তো করি। তো আমি বাসায় এসে দেখতাম যে বৃষ্টি হলে টিনশেড বাড়ি ছিল, তখন পানি ইস্তি হইতো। তো আমি অফিস থেকে এসে পানি ইস্তাম। তো মনটা খুব খারাপ লাগলো যে এত টাকা বেতনে চাকরি করি, বাচ্চাদেরকে আদর করি, আমি আমার সুখের সংসার আমি করতে চাই। তো আমি আমার জমানো টাকা দিয়ে আমার চাচার, মানে চাচার জায়গাটা
খুব শর্টকাটে বলতে হবে আপনি কি হচ্ছে।
জগতে অনেক ধরনের মানুষ আছে, এক একজন এক এক রকম হয়, আপনি নিজেকে সামলান।
আর আপনি একটু শান্ত হন, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমার খুবই খারাপ লাগছে।
আমি 90.4 ওই গুরুর কাছে আমি দিয়েছি, আমি আমার হিস্ট্রিটা বলবো।
আমাদের হাতে সময় নেই ভাই, আরেকদিন আপনার সঙ্গে কথা হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই আয়োজনটা একেবারে রহস্যের আয়োজন। আমরা আজকেই প্রথম আমরা ফোনও নিয়েছিলাম যে ট্রায়াল বেসিস দেখতে, যে আমাদের আপনারা দয়া করে আমাদের শো রিলেটেড কথা বলবেন। আমরা যারা ফোন করবেন আমাদের আয়োজন কি বা এই যে ঘটনাটা আমরা বলছি সেটা নিয়ে আপনাদের ফিডব্যাকটা চাই আমরা। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যার কথা থাকলে এবিসিতে অন্যান্য আয়োজন আছে বা কিছু, সেখানে আপনারা লিখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। কিন্তু ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে যেটা এইরকম ঘটনার ভিকটিম যারা আছেন, যারা লিখে পাঠিয়েছেন, তাদেরকে আমরা উত্তর দিতে পারি। কারণ আমাদের আজকে যে আয়োজনটা ছিল সত্য ঘটনা, হ্যাঁ সত্য ঘটনা ছিল, এবং সেটা সম্পর্কিত যেটুকু আমাদের জানা আছে সেটুকু বলতে পারি। এর বাইরে কোনো কথা বা অন্য কিছু দয়া করে প্লিজ আমাদেরকে জানাবেন না, বিশেষ করে এই আয়োজন। এই আয়োজনটা একেবারেই ভিন্ন এবং রহস্য, রহস্য ঘেরা কুয়াশা, কুয়াশার রহস্যই থাকবে এবং রহস্য নিয়েই কথা বলতে চাই আমরা। অন্তত এইটুক এটা আবেদন করছি আপনাদের কাছে, আমি আশা করি আমার কথাটা আগামীকে রাখবেন। ঠিক আছে, আরেকটা ফোন আছে, বলছি দেখি। হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম শারমিনা আপু।
হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি, আপনি বলুন নামটা আপনার।
হ্যাঁ আমি শিমুল বলছিলাম ভৈরব বাজার থেকে।
বলুন শিমুল।
হ্যাঁ আমি ওই কাহিনীটা শুনলাম, আসলে মর্মান্তিক। আমি এই যৌতুক নিয়ে একটা নাটক করছি প্রায় 75 মিনিট, এটা এখনো বাজারে ছাড়ি নাই, কিন্তু চিত্রায়ণ হয়েছে যৌতুকের কালো ছায়া। তো আমি যদি এই কাহিনীটা আপনার একটা টেলিফিল্ম আকারে বাজারে ছাড়ি, তাহলে আপনাদের কোনো আপত্তি আছে?
মানে আমরা আজকে যে ঘটনাটা ঘটলাম না, আমাদের কোনো কাহিনী নিয়ে বাইরে কোনো অবজেকশন ডেফিনেটলি আছে, আমাদের কোনো কাহিনী নিয়ে বাইরে কোনো কিছু করা যাবে না, এটা একেবারেই এবিসির ব্যক্তিগত আয়োজন এবং এটা রাইটস কাউকে দেয়া হয় না।
আচ্ছা আচ্ছা, তবু তো ভালো থাকবেন।
আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, আমার মনে হয় আমরা আর কয়েকটা SMS পরে বা আরেকটা ফোন হয়তো আমরা নিতে পারি, তারপরে আমরা বিদায় নেব।
কাব্য আর একবার লিখেছে, তার ভাই দেশের বাইরে থাকে, সে যদি ভাইয়া জানে ভাবি তার প্রতি দুর্বল, তাহলে তাকে বাড়ি ছেড়ে কোথাও শিফট করতে হবে, এটা কি ধরনের কথা?
কাব্য, তোমার বয়সটা কিন্তু তুমি বলনি, তুমি যদি স্বাবলম্বী হও তাহলে আমার মনে হয় তোমার মুভ করা উচিত।
আর যদি স্বাবলম্বী নাও হও, তারপরে এটা মানে লুকিয়ে রাখার তো কোনো ঘটনা না, তুমি তোমার পরিবারের অন্যদেরকে জানাও, তোমার বাবাকে জানাও, তোমার অন্য কাছে
আসলে ডিটেইল তো রেখে না। আর এখানে হচ্ছে আমরা কিন্তু কোনো কাউন্সেলিং করছি না, আমরা কাউকে কোনো উপদেশ বা কোনো কিছু না, আমরা যে ঘটনাটা বলেছি যেহেতু তোমার ঘটনার সঙ্গে জীবনের সঙ্গে আজকের ঘটনাটার একটুখানি মিল আছে, সেই ক্ষেত্রে তোমাকে উত্তর দিচ্ছি। আমরা যেটা সব শ্রোতাদের বলছি, কুয়াশায় শুধু কুয়াশায় যে ঘটনাটা আমরা বলবো সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা সেই আয়োজন ওই দিনের সেই কাহিনীটা নিয়ে কোনো কথা থাকলে সেটা নিয়েই কথা বললে বা ফোন করলে আমরা খুশি হব, অন্যথায় হয়তো আমরা সেই কথার উত্তর আর দেব না। আজকে যেহেতু প্রথম শুরু করেছি তাই বলেছি, আর গল্প যদি আমাদের বড় থাকে তাহলে হয়তো কথা বলবার আমাদের সুযোগ থাকবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি।
আজকে
শুনতে পারেননি তাহলে আপনি আগামীকালকে ডাউনলোড করে শুনে নেবেন, ঠিক আছে?
এবিসি রেডিও bd.fm এই ঠিকানায় লগ ইন করে সংগ্রহশালায় কুয়াশার সবগুলো পর্ব আপলোডেড আছে, সেখান থেকে নামিয়ে নিতে পারবেন।
অনেক ধন্যবাদ
আপনাকে, কাজের জন্য আপনাদের অনুষ্ঠানটা শুনতে পারিনি আমি।
আচ্ছা, অনেক কালকে কালকে শুনতে পারবেন,
এরপরে পরবর্তী পর্বগুলো সঙ্গে থাকবেন, ধন্যবাদ
পাওয়ার জন্য।
আমাদেরকে লিখেছে জুবায়ের কক্সবাজার থেকে, আচ্ছা আমাদেরকে ডিজে ফাহিম বলছে উলশান থেকে, এই ধরনের আয়োজনের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে লিখেছে আমাদেরকে রাকিব খান, আজকের আয়োজন খুব ভালো লেগেছে, লিখেছে কাজী আর রাজীব। তারপরে রুবায়তমর রাত লিখেছে সোহেল রানা কক্সবাজার থেকে, আরো সঙ্গে আছে মোহাম্মদ ফিরোজ সাভার থেকে।
হ্যালো
হ্যালো
হ্যালো,
হ্যাঁ
নামটা বলুন আপনার।
আমি রনি রানবাস থেকে বলছি।
আচ্ছা রনি বলুন,
আজকে যে ঘটনাটা সেটা খুব একটা নিঃশংস ঘটনা?
অবশ্যই নিঃশংস ঘটনা।
তো তো এই ধরনের ঘটনা যেটা কোনোদিন কেউ কোনোদিন না করতে পারে, আমাদের সেদিকে সচেতন থাকতে হবে।
আমরা কামনা করবো যে এই ধরনের ঘটনা কখনো না ঘটে, সেটাই আমাদের কামনা থাকবে, সেটা আমাদের আশা থাকবে।
হ্যালো,
জি
বললাম
যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাই কাম্য আমাদের।
হ্যাঁ,
অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য।
ঠিক
আছে,
তো এই ছিল আমাদের আজকের কুয়াশার আয়োজন। আরো একটা ফোনও আছে, এটা আমাদের শেষ ফোনও হতে
পারে, লাস্ট ফোন, এটা নিয়ে আমরা আজকে বিদায় নিব। হ্যালো হ্যালো
হ্যালো,
জি বলুন।
হ্যাঁ আমি দীপ বলছি,
বলুন দীপ।
হ্যালো
আপু, মাঝে মাঝে থাপ্পর মারতে ইচ্ছা করে।
নিজেকে? আচ্ছা লাইনটা কেটে গিয়েছে। যে বন্ধুরা এতক্ষণ ধরে সঙ্গে ছিল কুয়াশার রাতে, সবাইকে অনেক ধন্যবাদ।
আর কোন SMS আছে আমাদের?
প্রচুর আছে, হাতে দু তিন মিনিট সময় আছে, আমরা কি SMS পড়বো?
SMS পড়ে বিদায় নিচ্ছি।
আচ্ছা, আমাদেরকে মিঠু লিখেছে ঢাকা থেকে, শ্বশুরকে পিটিয়ে মেরে ফেলা উচিত ছিল। তারপরে হাসানেরও একই কথা, আব্দুল্লাহপুর থেকে বলছে মৃত্যুদণ্ড কেন হয়নি। হুমায়ুন কবির লিখেছে আমাদেরকে খিলগাঁও থেকে কক্সবাজার সবার সামনে শ্বশুরকে জবাই করে ফেলা উচিত। সানি অসুস্থ, অনেক শুভকামনা রইল, জলদি সুস্থ হয়ে ওঠো। লিখেছে আমাদেরকে উবাথুয়াই মারমা বান্দরবান থেকে। আফতাব লিখেছে গাইবান্ধা থেকে, সে নিজেও যৌতুক বিরোধী, মনে করে দেশে যৌতুক বিরোধী আইনের আরো বেশি প্রচার করা উচিত, এবং আইনের কি বলে ওটাকে
আসলে যৌতুক বিরোধী, যৌতুক নিয়ে তো শুধু আয়োজনটা আজকে তো আমাদের যৌতুক বাই জাতীয় জিনিস নিয়ে আর কোনো কথা হচ্ছে না, একটা মর্মান্তিক ঘটনা এবং রহস্যের ঘটনা নিয়ে ছিল আজকের কাহিনীটা। সেখানে যৌতুকের বিষয়টাও ছিল, একটা বাল্য বিবাহ ব্যাপার ছিল, নারী শিশু নির্যাতনের ব্যাপার বিষয় ছিল, এবং একটা পর্যায়ে চারুবালা হত্যা হয়েছে, হত্যা করা হয়েছে চারুবালাকে, সেটা নিয়ে বিষয়টা ছিল। তা আজকের কাহিনী এখানে শেষ করছি। কুয়াশার আয়োজন নিয়ে আগামী সপ্তাহে আমি শারমিন
এবং আমি ব্রতি
আবারও আসছি আরো একটি রহস্য ঘেরা কাহিনী নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে, আর ব্রতির সঙ্গেও কথা হবে। শুভরাত্রি।
শুভরাত্রি। স্বাগত সব বন্ধুকে রহস্যময় সোমবার রাত রহস্য ঘেরা আয়োজন কুয়াশায়।
আর শুনছেন FM 89.2 ABC রেডিও, সঙ্গে আছি শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতি।
আজকে শুরুতেই বন্ধুদের একটা কথা জানিয়ে রাখছি, আজকে বেশ কিছুদিন হয় আমরা আজকে যে কুয়াশা যে আয়োজন, অর্থাৎ আজকে কুয়াশার যে রহস্য, যে গল্পটি, সেটি প্রোমো শুনতে পাচ্ছেন আপনারা সবাই। তো এই প্রোমো শুনে কি মনে হচ্ছে যে আজকের কাহিনী কি হতে পারে, একটু অনুমান করা যায় কি? যদি অনুমান করা যায় তাহলে কি করতে হবে, সেটা ব্রতি বলে দিচ্ছে।
যদি অনুমান করা যায় তাহলে লিখতে হবে যে কোনো মুঠোফোন থেকে 8920 নাম্বারে আমাদের আজকের কুয়াশারি আয়োজন কি নিয়ে, ঘটনাটা কি হতে পারে, এবং সেই সঙ্গে
ফ্যান পেজ আছে আমাদের ABC রেডিও FM 89.2 আর যে শারমিন আর যে FHAMWN, সেখানে লেখা যেতে পারে। আর অনলাইনে বসে যারা শুনছে
ABC রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়েও লিখতে পারে।
আর একটা বিশেষ চমক না, আজকে বিশেষ সুযোগ, সেটা হচ্ছে এইসব কুয়াশা সম্পর্কে জানবা বা কুয়াশা অনুষ্ঠানে যদি কোনো কথা আপনি বলতে চান, রহস্য সেটা হতে হবে অবশ্যই রহস্যের কথা, এবং আজকের তা কি হতে পারে সেটা অনুমান করে আমাদের প্রশ্ন করা যেতে পারে, আমাদের সঙ্গে কথা বলা যেতে পারে। নাম্বার দুটো জানিয়ে দিচ্ছি, 8152116, আমি আরেকবার বলছি প্রথম নাম্বারটা 8152116 এবং 8143563, 8143563। তো ফোন চলতে থাকবে আর কথা বললাম, গল্পে আমরা পরে যাবো, আগে আমরা একটু অনুমান করতে চাই। আজকে আমরা ইতিমধ্যে ফোনও বোধ হয় এসে গেছে, একটা ফোন
আমরা নেব। তবে তার আগে আমরা বলতে চাই, কুয়াশারি আয়োজন তো অনেকদিন হয়ে গেল, আর গত সপ্তাহে আমরা নার্গিস হত্যাকাণ্ড, গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল নার্গিস হত্যাকাণ্ড, আমরা আরো একবার
প্রচারিত হয়নি সর্বভারতের কারণে আমরা সম্প্রচার করতে পারিনি।
হ্যাঁ, তো নার্গিস হত্যাকাণ্ড আমরা যে শুনলাম সে ব্যাপারেও শ্রোতাদের কিছু
প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে দিব। আমাদের করা যেতে পারে সেটা যে পদ্ধতিগুলি বললাম, পদ্ধতি মানে যেই অপশন গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে 8920 তে যেকোনো মোবাইল থেকে এসএমএস পাঠানো যেতে পারে, দুটো ফ্যান পেজ আছে আমার এবং এবিসি রেডিও, সেখানে পাঠানো যেতে পারে, না আরেকটা হচ্ছে অনলাইনে আসছি আমি একটার পর একটা, সেটাতে পাঠানো যেতে পারে। আর ফোন তো আছেই, ফোন শুরু হয়ে গেছে আশা, তো আমরা একটা ফোন কল নিয়ে নিব কি? আমাদেরকে বন্ধুরা কি জানাচ্ছে, তো হ্যাঁ বলো তুমি।
অনেকক্ষণ ধরে বন্ধুরা অপেক্ষা ছিল যে আজকের আয়োজন কি নিয়ে, এবং গত পর্বে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হচ্ছে নার্গিসের যে নার্গিস হত্যা মামলার যে ঘটনা আমরা শুনেছিলাম, সেখানে যে দ্বিতীয় সন্তান বন্যা, বন্যা এখন কোথায় আছে, কেমন আছে,
এটা বহুবার বহুবার মানে আগে বলা হয়েছে। আমি একবার বলেছি গত সপ্তাহে আমি ছিলাম না, প্রতি ছিল গত পর্বে, মানে আবার রিপিট করা হয়েছিল বিশেষ অনুরোধে, কারণ প্রথম আমাদের আয়োজন ছিল, কুয়াশার প্রথম আয়োজন ছিল নার্গিস হত্যা মামলা। তো বন্যা রয়েছে এখন ফারজানার বড় চাচার কাছে, তিনি দত্তক নিয়েছেন বন্যাকে, তার কাছেই মানুষ হচ্ছেন আপাতত বন্যা। তো ফোন আছে, ফোনটা দেখি কে ফোন করেছে। হ্যালো,
হ্যালো,
হ্যালো, কে বলছেন?
আপু আমি ইব্রাহিম বলছি, শরীয়তপুর থেকে।
বলুন ইব্রাহিম, কি বলবেন?
ব্যাপার হলো যে গত সপ্তাহে প্রচার আমি এটা জানি, কিন্তু এর আগের সপ্তাহে যে রহস্যটা ওটা তো আমি শুনতে পারিনি। রহস্যটা কি
আগের সপ্তাহে যেটা আপনি শুনতে পারেননি সেটা কিন্তু প্রথমবারের মতন কুয়াশায় আমরা একটা পর্বই রিপিট করেছি, সেটা হচ্ছে নার্গিস হত্যাকাণ্ড বা নার্গিস হত্যা মামলা। এটা প্রথম হচ্ছে, এটা আপনি শুনতে পারবেন, আমার এখন বলে সময় নষ্ট না করে আপনাকে অন্য কাহিনী বলতে পারি বা অন্য কথা বলতে পারি, রহস্যের অন্য কিছু প্রশ্ন থাকলে বলতে পারি। আপনি এটা আমাদের যে সংগ্রহশালা আছে, আপনাকে যেটা করতে হবে এবিসির ওয়েবসাইটে যেতে হবে, abcradio.bd.fm, এখানে লগ ইন করবেন, সেখানে সংগ্রহশালা লেখা আছে দেখবেন, সেখানে ঢুকে আপনি সংগ্রহশালায় ঢুকে আপনি ডাউনলোড করে আপনাকে শুনতে হবে নার্গিস হত্যা মামলা লেখা আছে, সেখানে আপনি লগ ইন করে সেখান থেকে ডাউনলোড করে আপনি শুনতে পাবেন পুরো ঘটনা। অনেক আর কোনো প্রশ্ন আছে আপনার?
প্রশ্ন মানে আজকের যে রহস্যটা ওটা কি কোনো ইঙ্গিত দেওয়া যাবে?
না, ওটা তো ইঙ্গিত আমি দিয়েই দিয়েছি, আমাদের প্রমোটে আছে, আমরা যে প্রমোটা বাজিয়েছি সেটা আমরা জানতে চাচ্ছি। আপনার কি মনে হয়, আপনার কি কোনো ধারণা হতে পারে সেটা আপনি আমাকে প্রশ্ন?
আমার যেটা ধারণা ওটা অনেক রহস্যময়
মানে রহস্যময় তো বটেই। তো দেখা যাক কি, আপনি অপেক্ষায় থাকুন, আমরা কিছু বন্ধুদের সঙ্গে কথা বলবো, তারপরে আমরা মূল গল্পে চলে যাব।
ঠিক আছে আপু, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে প্রেম রোগে আমি অনেক ফোন দিই, বাট দেড় মাস তিন মাস ধরে ফোন দিতে আসি বাট রিসিভ হয় না, কারণটা কি?
প্রচুর ফোন আসে তো ভাই, সেই কারণে পান না। প্রেম রোগের কথা প্রেম রোগে হবে অথবা আপনি অন্য
মানে ওইটাই লাইন পাই না, যেহেতু এটা পাইছি ওটা বলে দিন।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি চেষ্টা করুন, আপনি প্রেম রোগের লাইন পাবেন একদিন। ঠিক
আছে, ভালো থাকবেন,
আপনিও ভালো থাকবেন। তো যেটা দেখতে পাচ্ছি যে নার্গিস হত্যা মামলা নিয়ে প্রচুর কিন্তু আমাদের মানে শ্রোতাদের মধ্যে প্রচুর একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে নার্গিস হত্যা মামলাটা খুবই একটি মর্মস্পর্শী কাহিনী বলবো, এটাকে হত্যা মামলা বা হত্যাকাণ্ড বলতে আমি চাই না। এটা হচ্ছে এক মা এবং মা হারানো এক সন্তানের যে কষ্ট ছিল প্রতি, সেটাই হচ্ছিল, সেটাই হচ্ছে মূল কারণ ছিল আমাদের এই ঘটনা। সেটা এবং এই মা হারানোর যে কষ্ট মা নেই কাছে, এটা নিয়েই কিন্তু এই রহস্যের জট খোলে। তার ফাদাররা যখন বড় হতে থাকে এবং
থেকেই
ঘটনাটা বেরিয়ে আসে, সে যখন শাহাবুদ্দিন সাহেবকে চিঠি লেখেন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবকে, তারপরে আস্তে আস্তে ঘটনার জট খুলতে থাকে। এবং আমরা একটা ঘটনা বারবার করে বলছি, যাই হোক, তো সেভাবেই জানা যায় যে ফারজানার মাকে কিভাবে মেয়ে হত্যা করে গুম করা হয়েছিল। অনলাইনে বোঝা কিছু মেসেজ আছে মনে হয়।
হ্যাঁ, প্রচুর বন্ধুরা শুনছে, সৌদি আরব থেকে বলছিল আমাদেরকে নবী হুসাইন নয়ন, সঙ্গে আছে আমাদের আরো অনেক বন্ধু। চট্টগ্রামে শোনা যাচ্ছিল না, তবে এখন ক্লিয়ার হয়েছে লাইন, এটা আমরা যতদূর জেনেছি।
তো এটাকে এক মিনিট চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকে স্বাগত জানাতে চাচ্ছি এবং বলছি কুয়াশার সঙ্গে থাকতে আরেকটা ফোন আছে। লাইন কেটে গেছে, আচ্ছা ঠিক আছে।
তারপরে সোহেল খান লিখেছে আমাদেরকে, তারপরে মাশরাফি মাহমুদ রাফি, তারপর দীপ্ত জি জানতে চাই কিভাবে শুনবে চট্টগ্রামে, যদি যদি কোনো কারণে শোনা না যায় তাহলে বন্ধুরা যেটা করতে পারো, তোমরা এবিসি রেডিও bd.fm এই ঠিকানায় লগ ইন করে সরাসরি শুনুন একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে শুনতে পারো। আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে,
এই মুহূর্তে একটা বন্ধু আছে যে ফোনে আছে, আমার ফোনটা নিয়ে
নাও। অবশ্যই। হ্যালো,
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 হ্যাঁ বলুন, কে বলছেন?
জি আপু, কাহিনীটা কেমন হবে?
কাহিনীটা কেমন হবে
এটা তো আপনাদের কাছে,
আপনি একটা কাজ করুন, আপনি ভলিউমটা কমিয়ে দিন, আপনার পাশে যে রেডিওটা আছে সেটা ভলিউমটা কমান, নাহলে কিন্তু ইকো হচ্ছে।
রেডিওটা কমাও।
এবার বলুন আপনার নামটা বলতে হবে আগে।
আমার নাম ইমন।
আচ্ছা, কোথা থেকে বলছেন ইমন?
শ্যামলী থেকে।
আচ্ছা বলুন, কি বলবেন?
রোমাঞ্চকর
কাহিনী তো অবশ্যই, আমাদের কুয়াশার প্রত্যেক আয়োজনেই রহস্যের কাহিনী থাকে, সেটা হতে পারে ফিকশন থাকে, কখনো কোনো সত্য ঘটনা নিয়ে থাকে। আজকে ঘটনাটা কেমন হবে সেটা বলতে পারবো না, তবে সত্য ঘটনা নিয়ে আজকের কাহিনী।
জি জি,
ঠিক আছে। আর কোনো প্রশ্ন?
জি না আপু।
আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ঠিক আছে। বলতে যেটা বলছিলেন অনলাইন থেকে, এবিসি ফ্যান পেজ থেকে যেটা পড়ছিলেন,
এবিসি ফ্যান পেজে হাবিবুল্লাহ আছে সঙ্গে, লিখেছে আমাদেরকে বিএম বেলাল, রুবেল আছে, তারপরে এন্টিপ্রেসমেন্ট, আরাফাত আনু রিটার্নস এবিসি রেডিওর পাশে আছে, এবং কুয়াশা বেস্ট প্রোগ্রাম বলেছে। রাশেদ হুসাইন লিখেছে আজকে আমাদের প্রথম আয়োজন শুনছে, স্বাগত তোমাকে,
অনেক ধন্যবাদ রাশেদ। আমাদের আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই।
হ্যালো,
আপনার নামটা বলেন।
আসলে আমি অনেকদিন ট্রাই করতেছি, আমি মানে লাইনটা পাচ্ছিলাম না।
আপনাকে
অনেক ধন্যবাদ।
শুনে আমি সত্যি কথা যেটা রিয়েল আসলে আপনাদেরকে উৎসাহিত করার জন্য না, আপনাদেরকে আমি এবিসি শুনি, এবিসি আমি আর নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা যে প্রোগ্রাম গুলো করে সত্যি সত্যি শিক্ষণীয় এবং অনেক কিছু শিকার আছে, বুঝার আছে এবং বাস্তবতার সাথে মিল রেখে যে তারা করে, সেই জন্য আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা সুখবর হলো আমি এভাবে গান করি, যদি আমি নাম্বার নামটা আমি সত্যিকারের নামটা বলি নাই, আলাদা একটা নাম,
আপনি নামই বলেননি কিন্তু এখন
পর্যন্ত, না আমি নামটা বলি নাই, তো আমি অবশ্য বলতে আপাতত চাচ্ছি না অনলাইনে,
কিন্তু আপনি তো যে নামই হোক আমাদের নাম বলতে হয় ফোন করলে।
আচ্ছা আমি শুভ বলছি।
আচ্ছা
তো আমার একটা অ্যালবাম বের হচ্ছে, সেই অ্যালবামের আদি আমি উৎসর্গ করা হয়েছে আমার এবিসি রেডিওকে।
বাহ চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে।
এটা অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের হাতে পৌঁছে যাবে, এটা আমার এবিসি রেডিও অনুষ্ঠান গুলো শুনে আমি এই উৎসর্গটা সম্পূর্ণ অ্যালবাম উৎসর্গটাই আমি
চমৎকার
এবিসি রেডিওকে।
অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন, আমাদের গল্প কিছুক্ষণ পরে শুরু হবে, তার আগে আমরা আমাদের এই বন্ধুদের সঙ্গে কথাবার্তা বা তাদের কি প্রশ্ন বা আজকের এই আয়োজন সম্পর্কে কোন প্রশ্ন আছে আপনার? আমরা যে
প্রশ্ন করেছিলাম প্রশ্ন বলতে না, এই অনুষ্ঠানটা আমার কাছে ভালো লাগে এবং এই বিষয়ে সবগুলো অনুষ্ঠানই ভালো লাগে।
অনেক ধন্যবাদ,
ওকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আচ্ছা হাফসান নূর জানতে চায় ডাইরেক্টলি স্টোরি কখন শুরু হবে। স্টোরি শুরু হবে আমাদের দেখি কত ফোন আসে আমাদের
সঙ্গে কথাবার্তাটা বলে নিই, অন্যান্য দিন যেহেতু এই প্রশ্ন থেকেই যায়।
আরেকটা ফোন আছে।
আপনি
নামটা বলুন।
আমার নাম ইমরান, ঢাকা থেকে বলছি।
বলুন কি বলবেন
আপনাদের কুয়াশা দিয়ে অনুষ্ঠানটা?
জি
আজ আপনাদের যত ডেট হচ্ছে সবগুলো আমি শুনি এবং সবগুলো আমার কাছে ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, এটার প্রশ্ন ছিল যে শ্রোতাদের কাছে যে আপনাদের কি মনে হয় কি হতে পারে সেটা নিয়ে ফোন। তো যাই হোক, যেহেতু আজকে শুরুতে তাই কুয়াশা নিয়ে অনেক কথা আপনাদের থাকতেই পারে, যে কেমন লাগে অনুষ্ঠান আপনারা হয়তো আপনাদের অনুভূতি জানাতে চাইছেন ফোন করে। তো অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, আবারও কথা হবে আরেকদিন, ঠিক আছে? অনেক ধন্যবাদ।
হ্যাঁ শারমিন, আমরা মনে হয় আমরা ছোট্ট করে আমাদের প্রোমোটা আরেকবার শুনে আসি, তাহলে মনে হয় বন্ধুদের উত্তর দিতে সুবিধা।
হ্যাঁ আমার মনে হয় আমরা খুব খুব মনোযোগ দিয়ে প্রোমোটা শুনবেন এবং প্রোমোটা শুনে আমাদেরকে জানাবেন, লিখে জানাতে পারেন, ফোন করে জানাতে পারেন।
facebook.com/abcradio fm89.2 আর জে শারমিনের ফ্যান পেজ RJSHARMIN আর abcradio.bd.fm/message এই হচ্ছে আমাদের লেখা।
খুব মনোযোগ দিয়ে প্রমোটা শুনতে হবে, আর সঙ্গে আছি শারমিন এবং ব্রতি। আমরা চাইছি যাতে কোনো একটা ক্লু দিতে পারে কোনো একজন শ্রোতা, কোনো একজন না অনেকেই হতে পারে,
সঙ্গে থাকো।
আরো একবার স্বাগত কুয়াশায়, সঙ্গে আছি শারমিন
আর ব্রতি।
আর শুনছিলাম আমাদের প্রোমো যেটা এতদিন ধরে বাজানো হয়েছে এবং আজকের আজকের প্রোমোটা শুনলাম, যেটা আজ 11টার খবরের পর উল্লেখ করা হয়েছে। আমরা কয়েকজন নাম শুনলাম, কার্তিক নাম শুনলাম, আর যে অঞ্চলের ভাষাটা শুনছিলাম সেটা নিয়ে প্রশ্ন করতে পারি, কোন অঞ্চলের ভাষা হতে পারে সেটাও বলতে পারেন না। কোনো পুরস্কার নেই এই প্রতিযোগী, এটা কোনো প্রতিযোগিতাও না, কিন্তু কার মনে এই যে রহস্য, রহস্যর মধ্যে থেকে রহস্য মনের মধ্যে কিন্তু জানা বাধে। তো কার মনের মধ্যে কি আছে কুয়াশা নিয়ে, কুয়াশার ওই পারে বা কুয়াশার আড়ালে কি আছে সেটাকে কিছুটা আন্দাজ করা যায়, সে নিয়ে প্রশ্ন করেছিলাম। তো ফোন আছে, আর একটা ফোন নিয়ে নিবো আমি।
ওয়ালাইকুম
আসসালাম, কে বলছেন?
জি আপু আমি নীরব বলছি, আপনার ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। নীরব কোথা থেকে বলছেন?
জি আপু আমি ঢাকা ওয়ালি থেকে বলছি।
আচ্ছা বলুন নীরব।
জি আপু আমার প্রশ্ন ছিল যে আপনাদের এই প্রোগ্রামটা কিরকম আসছে সেটা জানাতে আপনাদের দিয়ে সব প্রোগ্রাম কি আসছে।
আপনার কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আপনি পাশে রেডিও সেটের ভলিউম কমান বা এমন একটা নির্দিষ্ট কোনো জায়গায় যেখানে আপনার ফ্রিকোয়েন্সি খুব ভালো বা নেটওয়ার্কটা ভালো, যেখান থেকে আমি স্পষ্ট আপনাকে শুনতে পাবো। আমি কিন্তু শুনতে পাইনি আপনি কি বলেছেন। আরেকবার বলুন।
জি আপু, আমি আপনাদের আপনাদের কিরকম হবে এটা জানার জন্য।
এটা তো আমরা বলে দিলে তো আর এখন হবে না, সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে। আজকের প্রোগ্রাম অবশ্যই খুব রহস্যময়, ভয় আছে, রহস্য আছে, রহস্যের আড়ালে কি আছে সেটা কি অনুমান করা যায় কিনা। আমি একটু আগে এই জাস্ট আপনার ফোনটার আগে আমরা একটা প্রোমো বাজিয়েছি, আজকে আয়োজনে ক্লু আছে কিছু, এটা নিয়ে কিছু আন্দাজ করতে পারি যে কি হতে পারে। আমরা উত্তর দেবো না, কিছু শুনতে চাই, তারপরে আমরা ঘটনায় চলে যাবো। আমি বলে দিলে তো ঘটনাই বলে, আমি একটু পরে এমনিও ঘটনাটা বলবো, গল্পটা একটু পরে শুরু করবো। তো অনেক ধন্যবাদ, আবারও কথা হবে আরেকদিন। আজকে তো শুরু হলো, কেবল আমরা এখন থেকে প্রতি আয়োজনেই শুরুতে কথা বলবো বন্ধুদের সঙ্গে, SMS করবো, তারপর আমরা মূল গল্পে চলে যাবো। আচ্ছা, প্রেম রোগের গল্প আমরা মনে হয় প্রেম রোগের রাতে করবো। রহস্য থাকো না, না ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে থাকুন। আচ্ছা, মেহেদী হাসান লিখে পাঠিয়েছে তার ধারণা আজকের গল্পটা হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কোনো সমস্যা নিয়ে
হতে পারে।
তারপরে
হাজবেন্ড এবং ওয়াইফ তো নিশ্চয়ই আছে, দম্পতি আছে ঘটনায়, কিন্তু তাদেরকে নিয়ে কিনা সেটা এখন বলবো না।
আচ্ছা, তারপরে বলছে যে গল্প মাঝে ছুড়ে দিতে হবে। আচ্ছা, গল্প থেকে তারা কতটুকু সতর্ক হলেন এটা আমাদেরকে জানাতে হবে।
আচ্ছা, ফোন আছে, ফোনটা নিয়ে নেব।
হ্যাঁ, লিখেছে আমাদেরকে মফাসল গফরগাঁও থেকে। তারপরে আজকের কুয়াশা অনেক ভয়ঙ্কর হবে সেটা তার ধারণা। আর রায়হান বলছে ফ্যামিলির মেম্বার কেউ কাউকে নির্যাতন করছে এটা নিয়ে হতে পারে।
হতে পারে, এটাও হতে পারে, একটা পরিবার তো অবশ্যই আছে, দম্পতি আছে সেটাও বলে দিলাম।
তারপরে আসিফ, কায়সার, তুষার আজকে শেষ পর্যন্ত কি হবে বুঝতে পারছেন
না, অনলাইনে এসেছে, সে অনলাইনে পাঠিয়ে
আমাদেরকে লিখেছে। আচ্ছা, নাম্বারটা আরেকবার একটু বলে দিতে, 8152116 8143563।
আচ্ছা, নাম্বার বলে দিলে বলতে, এবার একটা ফোন আছে, কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন, নাম বলুন, কে বলছেন?
জি, আমি কিরণ বলছি, মাসখানা থেকে।
কোথেকে?
আশকোনা থেকে, এয়ারপোর্ট আশকোনা।
আচ্ছা আচ্ছা, কিরণ বলুন, আপনি কি বলবেন?
জি, বলতে চাচ্ছিলাম আজকের ঘটনাটা এমন হতে পারে যে মানে যে মহিলাটা ছিল সে হচ্ছে কার্তিকের ওয়াইফ, আর কার্তিকের খুব মানে নিয়ারেবল কোন রিলেটিভ হয়তো বা তার ওয়াইফের সাথে অন্য টাইপের কোন বিলেচ্ছেদ পর এই টাইপের
হতে পারে। সেটা কার্তিকের ওয়াইফ এবং কার্তিকের কথা হয়তো শোনাচ্ছেন আপনি, আমি তো বললাম একজন দম্পতি আছে। ঠিক আছে, আপনি তো অপেক্ষায় থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। কুয়াশা, আপনি কি কুয়াশার সব আয়োজনগুলো শোনেন, শুনেছেন?
জি, মোটামুটি দেখ হয়তো কিছু নিয়েছে।
আচ্ছা ঠিক আছে, কেমন লাগে কুয়াশা?
হ্যাঁ অবশ্যই অনেক ভালো, এই জন্যই শুন।
আচ্ছা, অনেক ধন্যবাদ, আর সঙ্গেই থাকুন, আর একটু পরে আমাদের গল্পটা শুরু হচ্ছে, সুতরাং আমরা এই ফাঁকে ফোনগুলো নিয়ে নিচ্ছি। আর অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন সেই জন্য ফোনটা, অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
আপনি ভালো থাকবেন।
রাতুল লিখেছে আমাদেরকে, ফেরদৌস লিখেছে কাটিয়াদি থেকে, এটা ডুয়েট সিক্রেট
হতে পারে। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমাদের যে শ্রোতা বন্ধুরা আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে, বোঝা গেল আমার যে খুবই, এখানে কিন্তু তেমন স্পষ্ট কিছুই বলেনি, কিন্তু খুব ভালো করে শুনলে এবং রহস্য যারা ভালোবাসে তাদের মধ্যে মনে একটা ভাইব কাজ করে, আমার মনে হয়
গন্ধ পেয়ে যায়।
হ্যাঁ, গন্ধ পেয়ে যায়, টের পেয়ে যায়।
মানাফের আবার একটু অন্যরকম ধারণা, সে বলছে একটা মা এবং তার বাচ্চাকে নিয়ে, এবং বাচ্চাটা সম্ভবত মেয়ে,
মা এবং মেয়ে আছে কিন্তু বাচ্চা নেই কোনো, এটুকু বলতে পারি আমি।
আমরা আগেই বলে দেব, আমরা বরং কে কি চিন্তা করছে
হ্যাঁ সেটা পড়ি। হ্যাঁ আমার মনে হয় আমাকে কোনো প্রশ্ন না করা ভালো, যে যেটা ভাবছেন। আমি আসলেই একটা বুদ্ধিমতী মেয়ে, ভালো কথা বলেছে,
ধন্যবাদ।
যে সেগুলি আমরা আপনারা আপনাদের ধারণাগুলো শুধু বলবেন, সেগুলো আমরা শুনবো, কিন্তু আমার কাছে কোনো উত্তর আশা করবেন না, কারণ একটু পরেই কিন্তু আমি গল্পটা শুরু করবো।
মিনি বলছে যে মেয়েটার সাথে কেউ অশালীন আচরণ করার চেষ্টা করছে, বাট মেয়েটা কোনো কিছু করতে পারছে না, এরকম কোন একটা ঘটনা হতে পারে। স্বামী মেয়ের ধারণা কিশোরগঞ্জ থেকে বলছে একটা ভৌতিক কাহিনী।
আচ্ছা ঠিক আছে স্বামী, সেটা জানতে গেলে তোমাকে একটু অপেক্ষা থাকতে হবে। এই ফাঁকে একটা ফোন আছে, ফোনটা ধরো। অপেক্ষা থাকতে থাকতে লাইন কেটে গেছে, যাই হোক।
তারপরে আরো অনেকের অনেক রকমের চিন্তা ভাবনা।
দাঁড়াও একটু, আমার ফোন আছে বোধ হয়। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
আমি দিদার বলছিলাম শরীয়তপুর থেকে।
আচ্ছা দিদার বলুন, কেমন আছেন আপনি?
হ্যাঁ আপু ভালো আছি, অনেক ভালো।
আচ্ছা বলুন কি
বলছেন।
আমি ভালো আছি
আপু। আজকের অনুষ্ঠানটা মনে হয় ভৌতিক হবে।
আচ্ছা মনে করতে থাকুন, আপনাদের মানে অনুমানটা জানবার জন্যই আমরা বলেছিলাম ভৌতিক হয়তো নিশ্চয় আছে, হতে পারে ভৌতিক হতে পারে।
হ্যালো,
হ্যাঁ
হ্যাঁ আপু, আমি যে প্রেম রোগে অনেক কল দেই কিন্তু আমার কলটা ধরা হয় না।
কল ধরলাম, একসঙ্গে অনেকগুলো ফোন আসে, একসঙ্গে অনেকগুলো ফোন আসলে এখন কোনটা হয়তো যে লাকি সে পেয়ে যায় আগে লাইনটা। এটা এছাড়া অন্য কিছু না, লাইন পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ দুটো ফোন অজস্র ফোন আসে।
আচ্ছা আপু ভালো থাকবেন।
হ্যাঁ আপনি ভালো থাকবেন,
অনেক ধন্যবাদ আপনাকে। নাদিমের ধারণা গ্রাম্য কোনো কুসংস্কার নিয়ে আজকের ঘটনা। ইমন ভাবছে যে কোনো মার্ডার অথবা ধর্ষণের ঘটনা হতে পারে। মন লিখেছে চট্টগ্রাম থেকে। আমাদের কি আরো ফোন আছে?
ফোন আছে একটা,
ফোন নিব আমরা। তবে তার আগে আরো কিছু প্রশ্ন। আর রাশেদ খান লিখেছে নারায়ণগঞ্জ থেকে, এই ভাষাটি খুলনার। তারপরে কুয়াশা শুনছে, এখনই কেন ভয় লাগছে নাফিজা জান্নাতের বুঝলাম না।
আচ্ছা ফোন আছে বুঝি।
হ্যাঁ
হ্যালো, 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 একটু জোরে বলতে হবে ভাই, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভালো আছি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে কথা বলুন। জি আচ্ছা, আপনি আরেকবার চেষ্টা করুন।
নেটওয়ার্কের সমস্যা,
নেটওয়ার্কের সমস্যা অথবা আপনার ফোনে কোনো সমস্যা হচ্ছে, আপনি আরেকবার চেষ্টা করুন, আপনার ফোনটা আমরা তখন আপনার সঙ্গে তখন কথা।
কুয়াশা শুরু হয়ে গেছে,
কুয়াশা শুরু হয়ে গেছে, গল্প শুরু হবে একটু পরে। আমাদের প্রশ্ন ছিল যে আপনার আজকের আয়োজনটা কি হবে, যাই হোক লাইনটা কেটে গেছে। আমরা বরঞ্চ
আমাদেরকে আরিফ ত্রিশাল থেকে আজকের ঘটনাটা ভালোবাসা নিয়ে লিখেছে। শিমুল নরসিংহ থেকে, কেউ কাউকে জোর করে নির্যাতন করছে এটা তার ধারণা। রুমা লিখেছে মগবাজার থেকে, অতি প্রাকৃত কোনো বিষয়ের উল্লেখ থাকতে পারে আজকের ঘটনায়।
জোর করে কেউ কাউকে নির্যাতন করছে কিনা বা অতি প্রাকৃতিক কোনো ঘটনা কিনা, সেটা যেটাই হোক জানতে গেলে একটু আরো একটু অপেক্ষা থাকতে হবে বন্ধুদের।
আকাশ লিখেছে মগবাজার নাটোর থেকে, 4 দিন পর এক্সাম, অনেক সময় আছে প্রিপারেশন নাও আর আজকে আমাদের সঙ্গেই থাকো। রোদেলার ধারণা, আজকে নারী নির্যাতন নিয়ে কোনো একটা ব্যাপার আছে। আর কার্তিক, আচ্ছা কার্তিক অনেক বড় বড় কেউ, এটা এক বন্ধুর ধারণা লিখেছে। রুবেল রাজেন্দ্রপুর থেকে, আমার মনে হয় যে আপনার ধারণা একেবারেই সঠিক নয়। তারপরে সিয়াম বেলি রোড থেকে লিখেছে, কার্তিক তার মেয়েকে কোথাও পাচার করে দিচ্ছে, এটা নিয়ে ঘটনা হতে পারে। শাওন লিখেছে, না
হতে পারে অনেক কিছু কিন্তু অপেক্ষা থাকতে হবে সেটা জানতে গেলে, আর কি আর কিছুক্ষণ, বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ অপেক্ষা।
আচ্ছা, আর প্রমোটার শুনে ভয় পেয়েছে ফজলুল ময়মনসিংহ থেকে।
আচ্ছা এটা ফোন আছে প্রতি,
অবশ্যই।
হ্যালো, হ্যাঁ ভালো আছি, একটু জোরে ভাই, একটু জোরে বলতে হবে।
হ্যালো,
হ্যাঁ বলুন। চিটাগং থেকে,
চিটাগং রোড থেকে।
আচ্ছা বলুন বলুন।
আমি শুভ বলছি।
হ্যাঁ শুভ বলুন। আচ্ছা আচ্ছা, আপনার ধারণা সঠিক কিনা সেটা জানতে গেলে আপনাকে আরেকটু অপেক্ষা থাকতে হবে রাত 12টা পর্যন্ত। রাত 12টার পরে আমরা মূল কাহিনী শুরু করবো। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, আপনাকে আপনার সঙ্গে আবারও কথা হবে আরেকদিন।
শহীদ দেখেছে লালবাগ থেকে, তিন বন্ধু মিলে কুয়াশা শুনছে, এবং আজকের গল্পটা বেশ ভয়ঙ্কর হবে তার ধারণা। দেখেছে আলপিন কিশোরগঞ্জ থেকে, ফোনে লাইন পাচ্ছে না, আর ফোন নাম্বারটা আর একবার শুনতে চায়।
ফোন নাম্বার হচ্ছে 8152116 8143563। এবং আগে থেকে বলে রাখছি, গল্পের মাঝখানে কিন্তু আমরা কোনো ফোন নেব না, আমরা এখন এই 12টা পর্যন্ত ফোন নিচ্ছি, তারপর গল্পে চলে যাব। গল্পের পরে যদি আমাদের হাতে কিছুটা সময় থাকে তখন হয়তো আমরা আপনার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো
সৌরভ হোসেন বুঝতে পারছে না কি যে হবে, শুনে তারপরে বলবে। তারপরে জাস্টিন হিমু আছে আমাদের সঙ্গে, সম্ভবত পরকীয়া প্রেম নিয়ে আজকের আয়োজনটা। চট্টগ্রামে এখনো শুনতে পাচ্ছে না, জাহিদ আরিয়ান লিখেছে, তবে চট্টগ্রামে তো শোনার উপায় বলেই দিয়েছি,
চট্টগ্রামে একটুখানি যান্ত্রিক গোলযোগ রয়েছে আমার থেকে, তারপরে কিন্তু শোনা যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে চট্টগ্রাম থেকে।
আচ্ছা, অবশ্যই।
হ্যালো
হ্যালো
হ্যালো বলুন।
হ্যাঁ,
অনেক ধন্যবাদ। তোমার আজকে আমাদের একটা প্রশ্ন ছিল, যে কারণে ফোন গুলো নেয়া, সেই সম্পর্কে যদি কিছু থাকে তোমার, তুমি বলো।
সেটা
জানতে গেলে তোমাকে আর কিছুক্ষণ অপেক্ষা থাকতে হবে, কারণ আমরা 12টার পরে ঘটনা চলে যাচ্ছি।
অবশ্যই,
ভালো থাকবে, তুমি আবার কথা হবে তোমার সঙ্গে। আচ্ছা, আরো একটা ফোন আছে, আমরা ফোনটা নিচ্ছি, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো
হ্যালো
হ্যালো জি জি হ্যাঁ বলুন। আমাদের গল্প এখনো শুরু হয়নি, আপনি কোথেকে বলছেন আর আপনার নামটা বলবেন একটু।
আমার নাম জাভেদ, আমি সাভার।
আচ্ছা বলুন জাভেদ,
আপনি
কি শুনতে পাচ্ছেন না আজকে?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
আজকে আমাদের এই আয়োজনে একটা প্রশ্ন ছিল, আমরা যে প্রমোটা বাজাচ্ছিলাম, অর্থাৎ আজকের ঘটনাটা কি হবে, সেটা নিয়ে শ্রোতাদের মধ্যে মনের মধ্যে কি কাজ করছে, মানে রহস্যটা তাদের মধ্যে কি রহস্য কাজ করছে সেটা জানতে চাচ্ছি, যে তারা কি ভাবছে।
মানে আপনাদের যে প্রোগ্রামটা আজকে মানে হচ্ছে, ঠিক আছে, এটা সম্পর্কে আমি মানে আমার এখনো কোনো নলেজ নাই, বা আমি এটা সম্পর্কে এখনো কিছু জানি না, এটা কিরকম হবে বা এটা মানে
আপনার জন্য আরো বেশি রহস্যময় মনে হবে আজকের কাহিনী। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবে। আরো একটা ফোন। হ্যালো
হ্যালো ফোন বলছি উত্তরা থেকে,
বলুন।
তোমরা নিশ্চয় ভালো আছো, শুনে বুঝতে পারছি।
জি, আমরা ভালো আছি।
আচ্ছা, তোমাদের হেল্প দরকার আমার, তোমাদেরকে হেল্প করার জন্য।
আচ্ছা,
যে প্রেম রোগ সেটা বাদে,
হুম,
প্রেম রোগ বাদে আর অন্য যেকোনো কুয়াশা, তারপরে আরো অন্যান্য যে প্রোগ্রাম গুলো আছে বিশেষ, সেগুলোতে আমি হেল্প করতে পারি।
আচ্ছা,
তো আমি অনেকগুলো তো লাইক দিয়েছি, তো তোমরা অনেক বিজি থাকো, সেটা আমার যা মনে হয় অনেক বিজি থাকো, যার কারণে হয়তো বা পড়া হয় না সবগুলো।
সেক্ষেত্রে আমাদের, আপনি যেটা করতে পারেন, আমাদের কুয়াশার একটা ইমেইল অ্যাড্রেস আছে, kuasha@fm8920@gmail.com, আপনি সেখানে একটা মেইল করে রাখেন আপনার ফোন নাম্বার সহ, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। ঠিক
আছে, আমি অনেকবার করেছি ম্যাম, অনেকবার।
ঠিক আছে, তাহলে আমরা আরেকবার চেক করে আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ। আপনি নামটা আরেকবার বলুন।
আরেকটা কথা হচ্ছে, কুয়াশা যেহেতু ভৌতিক, তো সেই পিকচার গুলো
কুয়াশা ভৌতিক অনুষ্ঠান মোটেই নয়, কুয়াশা হচ্ছে রহস্যের একটি অনুষ্ঠান। সেটার মধ্যে ভৌতিক ভৌতিক গল্পে যেমন রহস্য থাকে, রহস্য কিন্তু সবকিছুতেই থাকে, রহস্য লুকিয়ে থাকে। তা আমাদের আয়োজনে ফিকশন থাকে, তারপরে অনেক সময় অনেক মাজা নিয়েও আমরা করেছি, সবকিছুর মধ্যে রহস্য আছে। আমাদের মূল কারণটাই হচ্ছে রহস্যটাকে তুলে ধরা, এবং রহস্যের আড়ালে কি আছে সেটা তুলে ধরা।
আর আরেকটা জিনিস, আমরা তো শ্রবণ ইন্দ্রিয় নিয়ে কাজ করি, তো কান দিয়ে যতদূর পর্যন্ত আমরা আপনাদেরকে ফিলিংসটা দিতে পারি সেটাই আমাদের।
সেই জন্য আমার কানে ইয়ারফোন।
অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। সময় হাতে খুব কম, অপেক্ষায় থাকেন আর আমাদের সঙ্গে থাকেন, একটু পরে আমাদের কাহিনী শুরু হচ্ছে।
ওকে, বাই, টেক কেয়ার,
বাই।
আচ্ছা, বড় গতি
মনে হচ্ছে আজকে আমাদের এক বন্ধু লিখেছে যে হাজবেন্ডটা সম্ভবত ভূত। রুবেল লিখেছে মিরপুর থেকে, আজকের ঘটনা অনেক সুন্দর হবে। যাই হোক, চিরাঙ্গে এখন পর্যন্ত এবিসি রেডিও অনেকেই হয়তো পাচ্ছে না, যত দ্রুত সম্ভব গল্প আমরা অবশ্যই শুরু করব রাত 12টার খবরের পরে, এটা আমরা বলেই দিয়েছি।
হাতে খুব সময় কম, বেশি সময় নেইও।
লিখেছে সাইফুল, আজকে প্রথম আমাদের কুয়াশা শুনছে, সঙ্গেই থাকো। আচ্ছা, বিক্রমপুর বয় শুভ বলছে, হতে তো পারে অনেক কিছুই, কিন্তু ঘটনা শুরু হওয়ার আগে তো কিছু বলতে পারছি না।
সেটা তো আমরা বলতে পারছি না, ঘটনা শুরু হলে আস্তে আস্তে বোঝা যাবে। তাকে ফোন আছে, ফোনটা নিয়ে নেবো, তারপর কথা বলছি।
অবশ্যই।
হ্যালো, হ্যালো, হ্যাঁ,
আজকের কাহিনীটা হবে মা এবং মেয়ে এবং পিতা। মেয়ের জন্য বাবা কিছু করতে চেয়েছে, মানে মেয়ের বয়স হয়তো অল্প, এরকম কিছু চাকরি চেয়েছে, মেয়ের ক্ষতি হয়, কিন্তু মা ওইটা চেয়েছে না। কিন্তু এখানে ভৌতিক আর তার বয়সটা শুনে মনে হলো যে খুলনা হতে পারে। আর আপনাদের ওই যে কেন্দ্র গুলো ওটার মধ্যে ফোন কল করে আমি পাই না, আমি আপনাদের নিয়মিত শ্রোতা, আপনাদের পাই না।
রহস্যময়
কলার ছিলেন আমাদের একজন। আর অভির বেশ ভালো একটা ধারণা মনে হচ্ছে। অভি বলছে যে আজকের ঘটনাটা একটা মার্ডার নিয়ে, যেটা কার্তিক করেছে, এবং নারী কণ্ঠটি হচ্ছে সেই মার্ডারের সাক্ষী, এবং কার্তিক কোনোভাবে তাকে চুপ করিয়ে দেয়, এবং মেয়েটা সম্ভবত কার্তিকের স্ত্রী।
আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো সেটা একটু পরে, কিন্তু তার আগে একটা ফোন নেব। হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলুন এবং কোত্থেকে বলছেন সেটা বলুন।
আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমি ডেমরাকোনা পাড়া থেকে বলতেছি।
জি বলুন।
তারমিন আপু এবং ভরতি আপু, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা এরকম একটা অনুষ্ঠান শুরু করার জন্য। আর আমার একটা প্রশ্ন ছিল।
জি বলুন, প্রশ্ন করুন।
এই যে নার্গিস হত্যা মামলাটা কুয়াশার প্রথম যে পর্ব,
জি,
সেদিনই ছিল, কিন্তু এরপরে এখন আজকে শুনতেছি গত পর্ব তো সবে বরাতের জন্য
হয়নি,
গত সপ্তাহে অনুষ্ঠান হয় নাই, এর আগের সপ্তাহে যে নার্গিস হত্যা মামলা, এটা কি আবার পুনরায় ওটাই হয়েছিল নাকি?
হ্যাঁ, সেটা সম্প্রচার করা হয়েছিল, কারণ প্রথম আয়োজনটা অনেকেই মিস করেছিলেন।
ও আচ্ছা, দাদা, আমি আমি প্রথমে কুয়াশা যখন শুরু হয় তখন ওটা শুনেছিলাম, এই জন্য আজকে শুনে একটু কনফিউশনে ছিলাম।
না,
নিয়মিত শ্রোতা, আমি সবসময় রেডিও শুনি,
বিদ্যালয়ের
যে প্রোগ্রাম দুটো আছে
তোমার যে দুটা প্রোগ্রাম আছে আমি সবগুলোই শুনি।
অনেক ধন্যবাদ আপনাকে,
আমার অনেক ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে, সবসময় বিশেষ সঙ্গে থাকবেন আর আমাদের আয়োজনের সঙ্গে থাকবেন। আর একটু পর আমাদের আয়োজন শুরু হচ্ছে, আপনার সময় খুব কম, ফোন প্রচুর ফোন আছে এবং অনেক এসএমএস আছে। অনেক সঙ্গে থাকুন। কখন বারোটা বাজবে বলছে মিসবা মাহমুদ মিশকাত, নতুন বন্ধু মামা ধারণা আছে সঙ্গে। তারপরে মিজানুর রহমান শান্ত, প্রচন্ড কৌতূহল হচ্ছে প্রোমো শুনেই। আর এহসান নারায়ণগঞ্জ থেকে বলছে প্রোমোটা কি আরেকবার প্লে করা যায়। আমাদের
যদি সময় শেষ পারবো না, কিন্তু লাস্ট একটা ফোন আছে, আমাদের সেই ফোনটাই লাস্ট ফোন আমরা নিয়ে নিচ্ছি।
অবশ্যই, হাতে সময় অনেক কম,
খুব ঝটপট কথা বলতে হবে। যে করেছে
হ্যালো হ্যালো
আমি নাহিদ শৈশবাই জামালপুর থেকে।
আচ্ছা নাহিদ, বলুন কি বলবেন।
আপু আমি একটা ইচ্ছা আছে যে ওই চিতান কে আপনি তো ইনফর্ম করছিলেন তাই না?
আমি এটা আমি আমাদের আজকে প্রশ্ন ছিল কুয়াশা সম্পর্কে, কুয়াশার আয়োজন সম্পর্কে যে প্রমোটা বাজাচ্ছিলাম সেটা শুনে কার কি মনে হচ্ছে যে কুয়াশার আড়ালে বা আজকের রহস্য কি হতে পারে সেটা এখানে অন্য কথা বলা যাচ্ছে না। ঠিক আছে, একটু পরে আমাদের আমাদের হাতে সময় কম, একটু পরে আমাদের আয়োজন শুরু হচ্ছে, আবার মূল গল্পে আমরা চলে যাচ্ছি, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য।
আচ্ছা, আর হাতে
আর আমরা ফোন নিচ্ছি না কোনো, আমরা কয়েকটা এসএমএস পড়ে আমরা চলে যাচ্ছি মূল কাহিনীতে, আর তারপরে আমাদের মূল কাহিনী শুরু হয়ে যাবে। এই এখন যে লাস্ট শেষ কয়েকটা এসএমএস আছে, আরেকটা কথা শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি যে এরপরে কিন্তু অনুষ্ঠান চলাকালীন ফোন করলে কোনো ফোন রিসিভ করা হবে না, যতক্ষণ গল্প চলবে কোনো ফোন ফোন নেওয়া যাবে না। হয়তো আমরা এসএমএস পড়তে পারি অনুষ্ঠান বা চলাকালীন, আমাদের কাহিনী সূত্র ধরে রাখবার জন্য বা কাহিনী সংক্রান্ত কোনো ব্যাপার, বা মানে একটা কাহিনী যখন একটা পার্ট যখন শেষ হয়ে যাবে আরেকটা পার্টে যাওয়ার আগে লিঙ্ক করিয়ে দেবার জন্য তখন হয়তো আমরা কিছু কথা বলবো। কিন্তু কাহিনী চলাকালীন আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো ইন্টারাকশন চাচ্ছি না, এটা এবং শ্রোতাদের অনুরোধেই কিন্তু আমরা এটা করছি।
সেটাই, কারণ প্রতিদিন প্রচুর কথাবার্তা থাকে শ্রোতাদের যেগুলো আমরা মাঝখানে হয়তো পড়তে পারি না, এটা নিয়ে এক ধরনের রিয়াকশন থাকে, আবার ভিতরে যদি আমরা কথা বলি সেটা নিয়ে আরেক রকমের রিয়াকশন থাকে। তো আমরা সবাইকে খুশি করার জন্য এইরকম একটা মানে যেটাকে বলে পদ্ধতি বের করে ফেলেছি। হাতে আর অল্প কিছুক্ষণ সময় আছে, আমরা আজকে যেটা করব, আজকে আমরা হচ্ছে কুয়াশার যেই পর্বটা সেটা নিয়ে ইতিমধ্যে বন্ধুদের অনেক রকমের কথাবার্তা আমরা শুনে ফেলেছি। কেউ বলছিল যে ভৌতিক ঘটনা, কেউ বলছিল যে পারিবারিক নির্যাতনের ঘটনা।
আচ্ছা, আমাদেরকে প্রমোটা আরেকবার শোনার সময় হবে আজকে না? আমার আর শুনে লাভ নেই, কারণ
আমরা প্রমোটা শুনবো, গল্পে যাওয়ার আগে আরেকবার প্রমোটা শুনবো।
মনে হয় আমাদের প্রমো শোনার দরকার নেই আছে, কারণ প্রমো শোনাবার পরে যে উত্তরগুলো আমরা চেয়েছিলাম বন্ধুদের কাছ থেকে, আমরা এসএমএস এর মাধ্যমে ফোন কলের মাধ্যমে পেয়ে গেছি।
অনেক ভয় পাচ্ছে ইতিমধ্যে কাহিনী কখন শুরু হবে, অনুষ্ঠান শোনার জন্য জেগে আছে অনেকগুলো বন্ধু। তারপরে
ঠিক আছে, যাবার আগে আমি আরেকবার জানিয়ে দিচ্ছি যে কোনো মোবাইল থেকে 8920 তে এসএমএস পাঠাতে পারেন বা পারো। আমাদের অনুষ্ঠান চলাকালীন কুয়াশা চলছে এবিসি রেডিও FM 89.2 তে, সঙ্গে আজ শারমিন এবং ব্রতি, এবং আজ শারমিনের ফ্যান পেজও লেখা যাবে এবং এবিসি রেডিও ফ্যান পেজও লেখা যাবে কুয়াশা সম্পর্কে যে কোনো কিছু। কিন্তু অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ কুয়াশার গল্প চলাকালীন কোনো কথা বলা চলবে না, সঙ্গে আছি, সঙ্গেই থাকবেন।
স্বাগত সবাইকে রহস্য ঘেরা কুয়াশার রাতে এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ। সঙ্গে আছি শারমিন, আর শারমিনের সঙ্গে আছি ব্রতি।
বন্ধুদের অনেকক্ষণ অপেক্ষা রেখেছি আমরা, আমাদের আজকে যে গল্প কুয়াশার মূল কাহিনী সেই কাহিনীতে চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে জানিয়ে দিচ্ছি যে অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ গল্প চলাকালীন রহস্যের কাহিনী যতক্ষণ চলবে ততক্ষণ আমরা কোনো ফোন কলস নিচ্ছি না। আমরা যা ফোন কলস নেওয়ার আগে নিয়ে নিচ্ছি, যদি
কাহিনীর পরে সময় থাকে তখন আমরা বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে তাদের ফোন কল দেব এবং আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা একটু জানিয়ে দাও।
যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে অনলাইনে এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে আর ফেসবুকে লিখতে পারেন এবিসি রেডিও FM 90.2 ফেসবুক পেজ এবং আরজে শারমিনের ফ্যান পেজ আরজে শারমিন SHARMEN এই হচ্ছে।
তাহলে শুরু করছি আজকের কুয়াশার কাহিনী, সঙ্গে থাকুন। আজকের গল্পটা এক কিশোরী বধূ চারুবালার। চারুবালার বাড়ি যে গ্রামে তার নাম শিউলিছড়া। অদ্ভুত সুন্দর নামের এই গ্রামে আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা, যা শুনলে হয়তো মানুষের উপর থেকে মানুষের বিশ্বাসটাই উঠে যাবে। চারুবালার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার পরিবারে ছিল মা কমলা দাসী, বাবা ভজহরি দাস আর দুই ভাই নিখিলেশ ও মহেন্দ্র। দরিদ্র পরিবার হলেও সুখ ছিল তাদের সংসারে। বড় দুই ভাইয়ের খুবই আদরের ছিল চারুবালা। ছোটবেলা থেকেই ঘরের একমাত্র মেয়েকে আগলে রেখে আদর করে বড় করছিল তারা। কিন্তু এ সমাজের নিয়ম অনুযায়ী চারুবালাকেও একদিন পরের ঘরেই যেতে হবে। তাই কিশোরী বয়স হতে না হতেই তার বাবা মা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। গরিব মানুষ হওয়াতে তাদের সামর্থ্যও নেই মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবার, আর বিয়ে দিতে গেলেই তো দিতে হবে অনেক যৌতুক। সব মা বাবার মতো তাদেরও আশা ছিল যে মেয়ের বিয়ে হবে একটা ভালো ঘরে, মেয়ে সুখে থাকবে।
এত কি চিন্তা করতেছো?
চিন্তা করতেছি মাইয়াদা দেখতে দেখতে অনেক বড় হইয়া গেল।
ঠিকই করেছো,
মাইয়াদা বিয়ের বয়স হয়েছে, ওর জন্য ভালো কষ্ট দেখা লাগবে।
আমাদের একটা মাত্র মেয়ে, সেও পরে ঘরে চলে যাবে না কদিন পর।
মেয়ে হয়ে চলবেছে, পরের ঘরে তো যাতেই হবে।
কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার মতো এত টাকা পয়সা কোনে পাবো? একটা ভালো পাত্র বাই করলে তার তো অনেক টাকা যৌতুক দেওয়া লাগবে না।
আপনি আগে একটা ভালো পাত্র বাই করেন, আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, মেয়ে সুখের জন্য একটু কষ্ট তো করা লাগবে না।
তোমরা কি নিয়ে এত চিন্তা করতেছো মা?
না, ভাবতেছি তোর বোনের তো বিয়ের বয়স হয়েছে, ওর জন্য একটা ভালো পাত্র তো লাগবে।
কি তারু বিয়ে দিয়ে দিব এত তাড়াতাড়ি?
তা তো দিতেই হবে গো বাপ, বিয়ের বয়স হয়েছে, মায়ের গো জীবনের অনেক জ্বালা।
চারুবালার বাবা বিয়ের জন্য অনেক চেষ্টা শুরু করলো। গ্রামীণ সমাজে যেমন হয় বিয়ের জন্য সেরকম প্রস্তাবও আসতে শুরু করলো। চারুবালা দেখতে ছিল খুবই সুন্দরী। একদিন গ্রামের ঘটক তাদের বাড়িতে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলো, পাত্র সেই গ্রামেরই ছেলে কার্তিক চন্দ্র দাস।
ভজহরি, ও ভজহরি বাড়িতে আসুনি।
উনি তো বাড়িত নাই, আছেন ঘটক সাহেব ভিতরে আছেন, কিছু খবর পাইয়াছেন?
তা খবর একখান আছে, একটা পাত্র পেয়েছি।
হাসান, পাত্র কিটা কি করে?
পাত্র তুমি সিনবা, আমার গ্রামেরই ছেলে কার্তিকচন্দ্র। ছেলে তো ভালোই ব্যবসা করতেছে, বাড়িঘর যাইয়া তুমি আছে, বাড়িতে কোনোই ঝামেলা নাই, লোকজন কম, তোমার মায়ে সুখেই থাকবে না।
ভালো কথা,
তোমার মায়ে তো সুন্দর আছে, ওরে পছন্দ করেই নিয়ে যাবে না।
দেওয়া নেওয়ার কথা কিছু কয়েছে?
ছেলে তো ভালো, কিছু না কিছু তো দিতেই হবে না, তাই তোমাকেও কষ্ট হবে না। পাত্রের দাবি তেমন কিছু না, ব্যবসা করার জন্য 1500 টাকা দিলেই চলবে না।
5000 টাকা? এত টাকা কই পাবা? নে
দেখো, ভাবনা চিন্তা করে দেখো, ব্যবসা ভালো হইলে তো তোমার মায়ের সুখে থাকবে, আমি তাহলে উঠি।
চারুর মা অনেক চিন্তা করে ঠিক করলো, একটু কষ্ট হলেও এই পাত্রকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। পাত্রের আর্থিক অবস্থা ভালো, তারপর একই গ্রামে বাড়ি, মেয়েকে খুব বেশি দূরেও পাঠাতে হবে না। কিন্তু বাবা রাজি হলেও চারুর ভাই নিখিল এসের এই বিয়েতে একদম মত ছিল না, সে কিছুতেই রাজি হচ্ছিল না।
মা, ও মা, বাবাই বললো চারুর জন্য নাকি তোমরা পাত্র পাইছো।
হ্যাঁ, ঠিকই শুনেছিস, ঘটক সাহেব আইছিল, বললো কার্তিকের কথা, অবস্থা ভালো, তাছাড়া গ্রামেরই ছেলে, মেয়ে আমার বেশি দূরে যাবে না। মেয়ে,
তোমরা কি রাজি হয়েছো?
প্রস্তাবটা তো খারাপ না রে বাপ, কিন্তু 5,000 টাকা দিতে হবে পাত্রের ব্যবসার জন্য।
5,000 টাকা কোনে থেকে দিবা?
আমার কষ্ট করে জমানো কিছু টাকা আছে, আর শুনলাম নাকফুলটাও পেয়েছে দিব ভেবেছি।
তুমি নাকফুল পেয়েছো যৌতুক দিবা? না না মা, এই কাজটা তুমি করো না, এত টাকা যৌতুক দিয়ে কারুর বিয়ে দেওয়ার কোনো দরকার নাই।
বাবারে, বিয়ে তো দিতেই হবে, নেই আর যৌতুক ছাড়া কেউ বিয়ে করবে না। নেই কার্তিকের কাছে গেলে মায়েরা আমার ভালো থাকবে, নেই ওগো বাড়িতে ঝামেলা কম, বাপেটা ছাড়া আর কেউ নাই, ওগো অবস্থাও ভালো, তুই মানা করিস না বাপ।
কিন্তু নিখিল এসে খুব মন খারাপ হলো, একমাত্র আদরের বোনকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, এটা ভেবে তার খুব কষ্ট হচ্ছিল, তার মোটেও ভালো লাগছিল না ব্যাপারটা। বোন বিয়ে করে চলে যাবে এ কারণেও তার মনে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু এ সমাজের নিয়ম এমনই কঠিন, যৌতুক যেন এক মহামারীর মতো সত্য, এ ভয়ঙ্কর নিয়ম থেকে মুক্তি পাওয়ার কোনোই পথ নেই।
ও তারু, পুকুর পাড়ে বসে কি করতেছিস?
কিছু না, এমনি ভাল লাগতেছে না।
আমারও ভাল লাগতেছে না, তোর বিয়ে হয়ে যাবানে, আর কদিন পর তো তুই সবাই রে সাইডে চলে যাবি। কান্দিস না চারু, আমি যদি পারতাম তোরে কোথাও যেতে দিতাম না, কিন্তু কি করব, বিয়ে না দিলি লোকে খারাপ করবে না।
দাদা, তুমি আমার দেখতে আসবা?
যাবো তো, তোরে আমি সব সময় দেখতে যাবানি, আমরা সবাই যাবানি, তুই মন খারাপ করিস না, দেখবি শ্বশুর বাড়ি গিয়ে তো এত ভাল লাগতেছে তুই আমাকে রেই ভুলে যাবি।
আমি তোমাকে কোনোদিনও ভুলব না দাদা, তোমাকে না দেখলে আমি থাকতেই পারবো না।
এভাবে চারুবলের বিয়ে ঠিক হয়ে গেল কার্তিকের সাথে। গরিব হলেও বিয়ের দিন তার বাবা মা মোটামুটি ভালোই আয়োজন করেছিল, একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেকদিন ধরেই তার বাবা ভাইরা টাকা জমিয়েছিল, সেই টাকা দিয়ে যতটুকু পারলো বোনের বিয়ের জন্য যৌতুক দিল তারা, আর মোটামুটি বেশ ভালোই খরচ করলো বিয়েতে। অবশেষে বিয়ের দিনটা এসে পড়লো, চারুবলাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল তাদের প্রতিবেশীরা। বিয়ের দিন চারুবলা অনেক কান্নাকাটি করলো, তার মা বাবা ভাইরা অনেক কাঁদল, কিন্তু তারা মনকে এইভাবে সান্ত্বনা দিল যে আর যাই হোক, মেয়ে তো খুব বেশি দূরে যাচ্ছে না, কাছেই আছে। চারুবেলা বিয়ে করে শ্বশুর বাড়ি আসলো, তার শ্বশুর বাড়িতে শ্বশুর আর স্বামী ছাড়া কেউ নেই, শাশুড়ি অনেক আগেই মারা গেছেন, ছোট্ট সংসার, তবুও চারুবেলার খুব ভালো লাগতে লাগলো সংসারটি। স্বামী কার্তিক খুব বড় লোক না হলেও একেবারে গরিবও নয়, ব্যবসা করে সে সংসার চালায়, ঘরে বেশ জিনিসপত্রও আছে, একটা কুকুর আছে, আর আছে অনেক ফলের গাছ। প্রতিবেশী মহেন্দ্রের স্ত্রী ছন্দা তাকে একেবারে আপন বোনের মতো আদর করে ঘরে তুলল। বাসর রাতে স্বামীর সাথে কথা হয় চারুবেলার, কার্তিক তার সাথে অনেক ভালো ব্যবহার করে,
স্বামীর কথা শুনে মনে মনে আনন্দিত বোধ করেছে। তার মনটা সুখে ভরে ওঠে।
আমার লগে কথা কবা না? ভয় পাইছো? ভয় পাওয়ার কিছু নাই, তুমি এখন আমার বউ, অনেক আদরের বউ।
ভয় পাই নাই।
তুমি অনেক সুন্দর বউ, আমি তোমার অনেক সুখে রাখবো। আসো আমার কাছে আসো।
অনেক স্বপ্ন নিয়ে সে রাতে ঘুমিয়ে পড়ে চারুবালা। কিন্তু সে কি জানত তার জীবনে কি ঘটতে চলেছে? যদি জানত তাহলে হয়তো এভাবে নিশ্চিন্তে ঘুমোবার কথা কল্পনাও করত না সে। কিন্তু কি ঘটল এরপর কিশোরী চারুবালার জীবনে, জানতে হলে শুনতে থাকুন কুয়াশা। জানতে হলে আরো বেশ কিছুক্ষণ থাকতে হবে আমাদের। আমি শ্যামিনী এবং ব্রতির সঙ্গে কুয়াশায়। আমরা ব্রতি এতক্ষণ শুনছিলাম চারুবালা এবং কার্তিকের বিয়ে হয়ে গেছে। চারুবালা গেছে কার্তিকের ঘরে সংসার করতে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রচুর বন্ধু আছে, তাদের মনে কি প্রশ্ন সেটা অনেকে লিখেছে। একজন লিখেছে মারাত্মক কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে। আর
এখন পর্যন্ত আমরা যতটুকু শুনলাম তত মনে হচ্ছে যে বেশ ভালোই সংসার, যদিও চারুবালা একেবারেই কিশোরী, যেটাকে বলে বাল্য বিবাহ। তারপর সংসারে তো সেরকম কোনো ঝুট ঝামেলা নেই।
হ্যাঁ, আমার মনে হয় কোনো ঝামেলা তো হওয়ার কথা না, কারণ একমাত্র শ্বশুর বলতে আর কেউই নেই, শাশুড়ি নেই, ননদ নেই, কোনো ঝামেলা নেই বাড়িতে। যেটা হয় শাশুড়ি ননদ থাকলে ঝগড়াঝাটি অনেক কিছু।
তারপরে একটা যদি ভাই থাকতো তাহলে দেখা যেত যে
ভাইয়ের বউরা থাকতো ঝগড়াঝাটি বা কলহ সৃষ্টি হতো, সেরকম কিছু নেই। তাহলে কি এমন মর্মান্তিক কাহিনী বা মর্মান্তিক ঘটনা কারুবালা চারুবালার জীবনে আসতে পারে, যেটা নিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম যে চারুবালা কি জানতো তার জন্য কি ভয়াবহ এক ঘটনা অপেক্ষা করে আছে? সেটা কি বাইরের কোথা থেকে নাকি কোনো ভৌতিক কিছু? আমরা কিন্তু কিছুই জানি না,
চারুবালাও জানে না, এখন পর্যন্ত আমরাও জানি না।
আর একজন লিখেছেন সাউথ ইস্টার, লিখেছেন কুয়াশা রক্স, থ্যাংক ইউ। আর লিখেছে আরিফ রহমান, আমি এক আজকে নিউ লিসনার, কুয়াশার মনে হয় ভালো লাগবে। আর এটা কোথায় লিখেছে, আর বরিশাল বোধহয় স্পেলিংটা একটু ভুল লিখেছে। যাই হোক, এই FM টা কি পুরোপুরি ভাবে চালু হবে আপু একটু বলবেন? না, বরিশালে আপাতত হচ্ছে না চালু, আপনি অনলাইনে বসে শুনতে পারেন বরিশাল থেকে। আর ভবিষ্যতে অবশ্যই চালু হবে আশা করছি।
আর বন্ধুরা মোটামুটি চারুবেলার কান্না শুনে হতভম্ব হয়ে গিয়েছে। আসলে মেয়ে বিদায় দেওয়ার সময় কিংবা বাড়ি ছেড়ে যখন একটা মেয়ে চলে যায় তার ভিতরে এরকম মানে এরকম অনুভূতি আসাটা খুবই স্বাভাবিক।
তো ঠিক আছে, আমার মনে হয় আমরা কথা না বলে পরের অংশে চলে যাই। বন্ধুরা বিরক্ত হচ্ছে, আমরা এই পর্যন্ত দেখলাম যে চারুবালা এবং চারুবালার স্বামী কার্তিক তাদের বাসর ঘরের দুজনের কথোপকথনের মাঝখান দিয়ে শেষ হয়ে গেল প্রথম পর্বটি। আমরা দ্বিতীয় পর্ব শুনবো এখন। কুয়াশায় আপনাদের সঙ্গে আছি আমি শর্মিন,
সঙ্গে আছি ব্রতি।
আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল ফোন থেকে 8920 এবং SMS করা যেতে পারে আমাদের ওয়েবসাইট ওয়েব পেজেও।
আমরা
পরের পর্ব শুনবো, তারপরে আবার ফিরে আসছি সঙ্গীত। চারুবালা খুব সহজ সরল কোমল মনের মেয়ে ছিল। তার মনটি ছিল ভীষণ নরম স্বভাবে। স্বামীর সংসারকে সে মুহূর্তে আপন করে নিল। সংসারে তো এখন সেই একমাত্র মহিলা, বাড়িতে আর কোনো মেয়ে নেই, তাই ঘরের সব কাজের দায়িত্ব সে নিজে থেকে বুঝে নিল। তার স্বামী কার্তিক ব্যবসা করে, দিনের বেলা বাড়িতে থাকতো না বললেই চলে। প্রায় কার্তিক দূরের হাটে যেত বাজার সদাই বা ব্যবসার কাঁচামাল কিনতে। চারুবালা সারাদিন ঘরে রান্নাবান্না করতো, সংসারের কাজকর্ম করত,
ঘরে শ্বশুর ছাড়া আর কেউ নেই। দুপুরে শ্বশুরকে ভাত বেড়ে দিত চারুবালা। কিন্তু সরল মনা চারুবালা কখনো কল্পনাও করতে পারেনি যে এই সংসারে তার জন্য কতটা লজ্জা আর অপমান অপেক্ষা করছে। ইদানিং চারুবালা তার শ্বশুরের সামনে যেতে খুব অস্বস্তি বোধ করে। ভালো করে মাথা ঘোমটা দিয়ে ঢেকে রাখে সে সবসময়, তবুও শ্বশুরের তাকানোর ধরন তার কাছে ভালো লাগে না। কেমন যেন খুব অস্বস্তি বোধ করে সে, এমন অবস্থায় সে আগে কখনো পড়েনি। যদিও চারুবালার শ্বশুর সুনীল দাসের বয়স 50-এর বেশি, কিন্তু তবুও তাকে কেন যেন খুব একটা ভালো বা নিরীহ বলে মনে হয় না। তার তার চাউনিতে কিছু একটা কেমন যেন একটা অসভ্য একটা ব্যাপার টের পায় চারুবালা। তার গা রিড়ি করে ওঠে, তার ভালো লাগে না, কিন্তু মুখ ফুটে কাউকে সে বলতে পারে না কিছু। এমন লজ্জার কথা কি করে কাউকে বলবে সে? আর এরকম চিন্তা করাও তো পাপ। সে জোর করে মন থেকে এ ব্যাপারটা সরিয়ে দেওয়ার কথা চিন্তা করে, তারপর আবারও কাজে মন দেয়। কিন্তু এই ঘটনা বারবারই ঘটতে থাকে। চারুবালা যখন রান্নাঘরে কাজ করে তখন তার শ্বশুর রান্নাঘরের বাইরে কোনো কারণ ছাড়াই হাঁটাহাঁটি করতে থাকে। কারণে অকারণে ডাকাডাকি করে নানা জিনিসপত্র চায়, নানা অজুহাতে এটা সেটা বলতে থাকে। অনেক সময় চারুবালা না দেখেও টের পায় যে তার শ্বশুর তার দিকে তাকিয়ে আছে। সরল মেয়েটি মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন রাতের ঘটনা, স্বামী কার্তিক চন্দ্র সেদিন বাড়িতে নেই, কাঁচামাল কিনতে দূরের হাটে গিয়েছে, আজ সে ফিরবে না। বাড়িতে চারুবালা একদম একা আর তার শ্বশুর অন্য ঘরে। চারুবালার একা একা কেমন যেন ভয় করছিল। ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করে চারুবালা দরজা আটকে নিজের ঘরে তাই ঘুমোতে চলে গেল। কিন্তু ঘুমাবার আগেও তার শরীর ঝমঝম করছিল। চারুবালার শ্বশুর সুনীল চন্দ্র অকারণেই বাইরে হাঁটাহাঁটি করছিল। সে পায়ের আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কেটে গেল, হঠাৎ ঘুমের মধ্যেই চারুবালা একটা আওয়াজ শুনতে পেল, কেউ যেন তার নাম ধরে ডাকছে। ঘুমের মধ্যে আওয়াজটা তার পরিচিত মনে হলো। সে বুঝতে পারছিল না যে কে তাকে এমন ভাবে ডাকছে। তার স্বামী কি ফিরে এসেছে তাড়াতাড়ি? তাছাড়া তাকে আর কে ডাকবে এত রাতে? স্বামীর বাড়িতে এত রাতে কে তাকে ডাকাডাকি করবে? বিছানায় উঠে বসে চারুবালা আবার সেই ডাকটা শুনল।
বৌমা, বৌমা, দরজাটা একটু খোলো।
কে? বাবা, কি হয়েছে, শরীর খারাপ?
না মা, জল খাবো, বড্ড গ্যাস লাগিছে।
চারুবালা আর কিচ্ছু ভাববার সুযোগ পেল না। শ্বশুরকে নিরাপদ না ভেবে এমন পাপ সে করতে চায়নি। পরনের শাড়ি ঠিকঠাক মতন গুছিয়ে নিয়ে সে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। সুনীল চন্দ্র ঘরে ঢুকে বিছানার একপাশে বসে পড়ল। চারুবালা হারিকেনের আলোটা একটু উস্কে দিয়ে পেতলের একটি গ্লাসে পানি এনে শ্বশুরের দিকে বানিয়ে দিল। পানি দেবার সময় হয়তো তার হাতের উপর থেকে শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল। চারুবালা দেখল সেদিকে এক দৃষ্টিতে অসভ্যর মতন তাকিয়ে আছে সুনীল চন্দ্র।
ও চারু, বুকের ডান দিকটা একটু ব্যথা ব্যথা করতেছে, একটু তেল মালিশ করে দিবা।
শ্বশুরের মুখে এমন ভাবে চারু ডাক শুনে চারুবালার মন অস্বস্তিতে ভরে গেল। এ আবার কি! সে কোনো কথা না বলে মুখ কালো করে ফেলল। পানির গ্লাসটা যখন সরিয়ে নিচ্ছিল এমন সময় সুনীল চন্দ্র চারুবালার ডান হাতটা জোরে চেপে ধরে টান মেরে তাকে বুকের উপর ফেলে দিল। এক মুহূর্তে চারুবালা রাত দুপুরে শ্বশুরের পানি খাবার কুমতল বুঝতে পারল। বুড়ো শ্বশুরের থাবা থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলো চারুবালা। কাঁদতে কাঁদতে বলল,
বাবা আপনি ঘর থেকে বাইরে যান, নাইলে আমি বাইরে যাব, বাইরে যান, যান, বাইরে যান।
সুনীল চন্দ্র আর কিছু করার চেষ্টা করলো না, শুধু বের হয়ে যাবার আগে হিস হিস করে বলল,
এসব কথা কাউরে করি না, বুঝলে?
এর পরের কথা আর চারুবালার কিচ্ছু শুনতে পেল না, এতটাই কান্নায় ভেঙে পড়েছিল সে।
কিন্তু তুই তো করে করে শ্বশুর তাকে গালি দিচ্ছে এটা বুঝতে পেরে প্রচন্ড ভয়ে সে মরছে পড়লো। সেদিন সারা রাত সে আর ঘুমোতে পারলো না। তার জীবনের স্বচ্ছ নীল আকাশে যেন একটা অশুভ মেঘের ছায়া পড়েছে। সে তো কোনো পাপ করেনি, তবু কেন তাকে এতটা লজ্জা আর কলঙ্কের মুখোমুখি হতে হলো এসব ভাবতে লাগলো। আর চারুবালা সারা রাত ধরে কাঁদতে লাগলো। এসব কোনো কথাই চারুবালা কাউকে বলতে পারলো না। একে তো সে প্রচন্ড ভয় পেয়েছিল, শ্বশুর যেভাবে তাকে হুমকি দিয়েছিল সে কথা মনে পড়ে গেল তার। এছাড়া সে ভাবলো এগুলো যদি কেউ জানতে পারে কেউ কি তার কথা বিশ্বাস করবে? কেউ তার কথা বিশ্বাস করবে না, উল্টোটা তারই কলঙ্ক হবে। তাই সেই রাতের ঘটনা মন থেকে মুছে ফেলার চেষ্টা করলো। এমনকি স্বামীর কাছেও শ্বশুরের কুমতলবের কথা কিছুই বলতে পারলো না চারুবালা। কয়েকদিন পরের ঘটনা, বাড়ির ভেতরের পুকুরে চারুবালা গোসল করছিল। হঠাৎ লক্ষ্য করলো পুকুরের অন্য পারে একটা গাছের আড়াল থেকে তার শ্বশুরটাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। চারুবালার চোখে চোখ পড়তে ছায়ামূর্তিটা সরে গেল। একটা অজানা আশঙ্কা চারুবালার মন কেঁপে উঠল। সেই রাতেই সুনীল চন্দ্র তার উপর দ্বিতীয়বারের মতন ছোবল হানল। অন্যান্য দিনের মতো সেদিনও কার্তিক চন্দ্র বাড়িতে ছিল না, দূরের হাটে গিয়েছে, ফিরতে রাত হবে। সুনীল চন্দ্র তা জানত, সে সুযোগের অপেক্ষা ছিল। তাদের বাড়িতে রাধা নামের একটি কাজের মেয়ে সন্ধ্যা পর্যন্ত ঘরের কাজে সাহায্য করে, সন্ধ্যার পর সব কাজ শেষ হলে সেও বাড়িতে চলে যায়। তো রাতে খাবারের সময় হলো, চারুবালা ভাত বেড়ে শ্বশুরকে খেতে ডাকলো। ভাত খেতে এসে সুনীল চন্দ্র কেমন করে যেন হাসতে লাগলো অকারণে। চারুবালা কখনো এভাবে তার শ্বশুরকে হাসতে দেখেনি। হাসির ধরন দেখে তার গা জ্বালা করে উঠতে লাগলো। লোকটা দিন দিন যেন আরো বেশি নির্লজ্জ, আরো বেহায় হয়ে যাচ্ছে, অসভ্যের মতো আচরণ করছে, কিন্তু ভয়ে সে কিছুই বলতে পারলো না। ভাত খেয়ে উঠে সুনীল চন্দ্র গল্প করার ভঙ্গিতে বিছানায় বসল। দূরে বসে হারিকেনের আলোতে চারুবালা স্বামীর একটা ছেঁড়া শার্ট সেলাই করছিল। সুযোগ সন্ধানে সুনীল চন্দ্র বেশ খানিকক্ষণ সময় এভাবে পার করার পর এক গ্লাস পানি চাইল। চারুবালা ভয়ে ভয়ে পানির গ্লাস শ্বশুরের হাতে দিতে যেতেই ধূর্ত শ্বশুর তার হাত ধরে ফেলল। সম্মান আর ধর্ম যার কাছে পরম ধন, চারুবালা সেই টাইপেরই মেয়ে। সে নিজেকে রক্ষা করার জন্য জোর খাটিয়ে ব্যর্থ হয়ে শেষে শ্বশুরের ডান হাতে তীক্ষ্ণ দাঁতের কামড় বসিয়ে দিল। ব্যথা পেয়ে শ্বশুর তার হাত ছেড়ে দিতেই এক দৌড়ে চারুবালা ঘর থেকে বের হয়ে গেল। পেছন থেকে শ্বশুর তাকে হুমকি দিতে লাগলো। চারুবালা অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, অনেক হয়েছে, আর না, এবার সে স্বামীকে সব কথা বলে দেবে, সব বলবে তার শ্বশুর তার সঙ্গে কি করতে চায়।
এই কথার কাউরে কলি তোরে জানে মাইরে ফেলবেন।
আর কোনো উপায় না পেয়ে চারুবালা শেষ পর্যন্ত স্বামীকে সব খুলে বলবে বলে ঠিক করবে। তারপর স্বামী কার্তিকের জন্য অপেক্ষা করতে লাগলো। তার স্বামী ফিরতে বেশ রাত করল। চারুবালা আর দেরি না করে তখনই স্বামীকে সব কথা খুলে বলার জন্য ডেকে নিয়ে আসলো। কিন্তু তারপর যা ঘটল তা হয়তো জন্মেও ভাবেনি চারুবালা। চলছে কুয়াশা 89.2 এবং সঙ্গে আছি শারমিন।
শারমিনের সঙ্গে আছি ব্রতী, রহস্য ঘেরে না।
আমরা একটু আগে শুনছিলাম যে চারুবালা তার স্বামীর কাছে সব বলতে যাচ্ছে যে তার শ্বশুর তার সঙ্গে তার স্বামীর অবর্তমানে কি ধরনের আচরণ করে। লিখেছে নাফিস আহমেদ, আরিয়ান বদমাই শ্বশুর, আর আসিফ কায়সার তুষার লিখেছে ছিছি মানুষ এত খারাপ হয় কি করে, ধিক্কার জানাই মানুষ রূপী এসব জানোয়ারদেরকে, চিঠি ঠিক বলেছ, মানুষ এই কথা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আর যে শর্মিন আসলেই তাই, আমার মনে হয় যে মানে এত ভয়াবহ কাহিনী আমার মনে হয় আমাদের আশেপাশে অনেক অনেক জায়গায় ঘটে, হয়তো লজ্জায় কেউ মুখ ফুটে বলতে পারে না,
হয়তো বললে অনেকে বিশ্বাসও করবে না, যেটা আমরা বলছিলাম যে এরকম ঘটনা আসলেই অবিশ্বাস্য,
অবিশ্বাস্য ঘটনা আসলেই তাই। এবং একটা কিশোরী মেয়ের উপরে কি ধরনের মানসিক চাপ, এবং আমি চিন্তা করছিলাম যে যতক্ষণ সে মানে ঘরে থাকতো তার স্বামী থাকতো না, কত আতঙ্কের মধ্যে কেটেছে তার সে সময়। এবং শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই, এটি একটি সত্যি ঘটনা, এবং এই ঘটনার যে নাম মানে ঘটনাস্থলের জায়গাগুলো আমরা সবগুলো ওগুলো আমাদের কাহিনীতে পাল্টে নিয়েছি আমরা। এবং শুরুতে আসলে আমি এবং ব্রতী ফোন কল যে আমরা এত ব্যস্ত ছিলাম বলতে ভুলে গেছি, দয়া করে বিশেষ করে কুয়াশা সব আয়োজনই আমরা বলি, আজকে আমাদের ভুল হয়ে গেছে একটা, এই আয়োজনটি যারা অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং দুর্বল চিত্তে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা শুনবেন না, এবং এই কাহিনীর সঙ্গে অন্য কোনো কাহিনী মিলিয়ে কোনো ধরনের একটা কনফিউশন তৈরি করবেন না, বা কোনো ধরনের একটা
ঘটনা মিলিয়ে কোন স্থান কাল পাত্র মিলিয়ে কোন সত্য খোঁজার চেষ্টা করবেন না।
ঘটনা সত্য কাহিনী,
যেগুলো সত্য এবং যেগুলো
আমরা বলে দিচ্ছি যে সত্যি কাহিনী ঘটনা অবলম্বনে এই কাহিনীটি আমরা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। এবং এই কাহিনীটির চিত্রনাট্যটি তৈরি করেছে সিফাত মাহমুদ, এবং অসাধারণ সাউন্ডের যার কৃতিত্ব সেটা হচ্ছে আমাদের সাউন্ড এডিটর খালিদ, এবং অভিনয় দৃশ্যগুলো নির্দেশনা করেছেন সাকি ফারজানা সাকি, এবং সেই ছোট দৃশ্য অভিনয় করেছে, এবং পরে যারা অভিনয় করেছে একদম শেষে তাদের নামগুলো বলে দিচ্ছি। আর মূল কাহিনী সংগ্রহ করেছি আমি শারমিন, আর চিত্রনাট্যটি তৈরি করেছেন সিফা। তারপরে বলছি খালিদকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, ধন্যবাদ জানাতে চাচ্ছি সাকি ফারজানাকে। আমরা আমার মনে হয় আমাদের পরের অংশে চলে যাই, আর কথা বলবো না তাহলে।
এরপরে চারুবালা তার স্বামীকে সবকিছু খুলে বলার পর
কি হয়েছিল, স্বামী কি আমার স্বামী কি বিশ্বাস করেছিল, এবং একটা খুব এই জায়গাটাতেই আমার মানে একটা মানে কনফিউশন যে তার শ্বশুর তার স্বামীকে যখন তার স্বামী কিন্তু বাবা, সেই জিনিসটা তার বাবা ইংলিশ করতে পারবে
বাবা কেন? আমরা তো আমাদের যেই ধরনের পারিবারিক চিন্তাধারা যে সামাজিক যে শিক্ষা সেখান থেকে আমরা কিন্তু শ্বশুরকেও বাবা হিসেবেই
পারিবারিক শিক্ষা আমাদের যেটা দেওয়া হয় যে শ্বশুরকে বাবার সমান, শাশুড়ি মায়ের সমান। তো ঠিক আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন, আর যদি কিছু লিখতে চান যে কোনো মুঠোফোন থেকে 8900 নাম্বারে, অনলাইন এবিসি রেডিও bd.fm/message, ফেসবুকে facebook.com/abcradiofm89.2, এবং আর যে শর্মিনের ফ্যান পেজ আর যে shrmmm, এই হচ্ছে লেখার ঠিকানা, সঙ্গে থাকুন।
আসতেছি,
শুনেন আপনার একটা কথা বলতে চাই।
কি হয়েছে তোমার গলা এমন লাগতেছে কেন, ভয় পাইছো নাকি?
আপনার একটা কথা জানাতে চাই।
কি কথা কও?
আপনি বাবা
শুনো শুনো
কোন
এসব কথা আর কাউরে কইবে না, আমি যারা মুখ দেখাতে পারবো না।
এইটা আপনি কি কো
স্বামীর এমন কথায় হতবাক হয়ে গেল চারু। এখন সে কি করবে? সে ভালো করে বুঝতে পারলো স্বামীর কাছে তার বিপদের কোনো সমাধান নেই, তাহলে কি তাকে এভাবে জীবন কাটাতে হবে? মনের দুঃখে চারু কাঁদতে লাগলো। এদিকে চারুর বাবা মা অনেক দিন চারুর কোনো খবর না পেয়ে দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছিল। তারা ভাবছিল চারুকে কয়েকটা দিন তাদের নিজের কাছে এনে রাখবে।
চিন্তা
করতেছি বিয়ের পর তোকে বাড়িতে আনা হয়নি, কদিনের জন্য নিয়ে আসবো নাকি?
ঠিকই বলিস মা, আমারও মনে হয় তারুর এবার নিয়ে আসতে পারলে ভালো হতো।
আমি কাইলি তার শ্বশুরবাড়ি যাবো না, মাইনে দাঁড়িয়ে কদিনের জন্য নিজের কাছে নিয়ে এসে রাখবো না।
চারুর মা নিজেই কার্তিকদের বাড়িতে চলে এলো। আদরের মেয়েকে অনেকদিন না দেখে সে অস্থির হয়ে পড়েছিল। তখন যদি চারু সব কথা তার মাকে বলতে পারত তাহলে হয়তো তার ভবিষ্যৎ অন্যরকম হতে পারত। কিন্তু না, সুনীলচন্দ্র আর কার্তিক তাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করল না এবং কোনো কথা বলার সুযোগ দিল না। সুনীল চারুওয়ালার মাকে স্পষ্ট জানিয়ে দিল এখন চারুকে নিয়ে যাওয়া হবে না, কোনোভাবেই চারু যেতে পারবে না। চারুওয়ালার মাকে সেই দিন মেয়ের চোখে কোনো না বলতে পারা কষ্টের ইঙ্গিত বুঝতে পেরেছিল।
নমস্কার বিয়াইন।
আরে বিয়াইন সাহেব নমস্কার।
আমার মেয়েটা কেমন আছে একটু দেখতে আইলাম, আপনি ভালো আছেন?
আমি তো ভালোই আছি, আপনার মায়েও সুখেই আছে।
জানি তো আমার মায়ে আপনার কাছে সুখেই থাকবো বিয়াইন সাহেব, মেয়েদের জন্য ওর ভাইদের মন পড়তেছে। আমি চাচ্ছিলাম কি কদিনের জন্য ওরে যদি নিয়ে যেতে পারতাম।
দুদিন আগেই তো বিয়া দিলে, আমার এখনই নিয়ে যাচ্ছি স্যার, বিয়ে দেওয়ানের আর দরকার আছিল
না? বলতেছিলাম কি বিয়ের পর সব মায়েরাই তো বাপের বাড়ি বেড়াতে যায়।
এখন তো মায়ে দেওয়া যাবে না, বেড়াতে জাতি যদি হয় তো পরেও জাতি পারবে। আমি কার্তিকের এখন অনেক কাম, অনেক কামে ব্যস্ত আছে। মায়ে কি আপনি একলা একলা নেবেন নাকি জামাই নেবেন? না
না তা তো নিব,
ওই দুইজন যে একলগে পাঠামো আনে আজ দেওয়া যাবে না।
খুব হতাশ হয়েই চারুর মা ফিরে এলো। চারুবালাও নিজের দুর্ভাগ্যের কথা ভেবে খুব হতাশ হয়ে পড়েছিল, সে কোনো উপায় দেখতে পাচ্ছিল না। হয়তো কিশোরী মেয়েটির মাথায় এত বুদ্ধিও ছিল না। পরের দিন পুকুর পাড়ে চারু যখন গোসল করতে গেল সেখানে ছিল পাশের বাড়ির মহেন্দ্রর স্ত্রী ছন্দা। ছন্দা তাকে কান্নাকাটি করতে দেখেছিল, সে বুঝেছিল কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করাতে কথায় কথায় চারুর সব কথা ছন্দাকে খুলে বলল।
দিদি আমি খুব বিপদে আছি।
কি বিপদ
দিদি? আমার শ্বশুর আমার সাথে খুব খারাপ আচরণ করে, বাসি বাসি কথা কয়। উনি যখন বাড়ির থাকে না তখন খুব প্রস্তাব দেয় গো দিদি।
এটা তুমি কি করতেছ?
হ দিদি আমি কি করবো আমি জানি না দিদি।
তুমি কার্তিকে পয়েছ?
পয়েছি, কিন্তু উনি কাউরে কইতে মানা করিছে, বলি নাকি আমাকে মান সম্মান আর কিছুই থাকবো না।
কথা আমি জীবনেও শুনি নাই গো।
তুমি আমাকে আরো আগে কও নাই কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা করতাম নে গো। এইসব কথা আর কাউরে কয়েও না, আমি লজ্জায় কাউরে মুখ দেখাইতে পারবো না। মানুষে জানলে কি করবে, আমার নামে কলঙ্ক হবে, মাইয়া মানুষের এত দুঃখের জীবন কেন গো দিদি? দিদি গো ভগবান।
কিন্তু জানতো না ছন্দা, জানতো না চারুও যে ভয়ঙ্কর হিংস্র পশুর নজর পড়েছে চারুর উপর, তা থেকে চারুর কোনো মুক্তি নেই। মানুষ যখন সব মানবতা ভুলে হিংস্র পশু হয়ে ওঠে তখন তার থাবা থেকে কেউ বাঁচতে পারে না। চারুবালা খুন হলো সেদিন রাত 10টায়। চারুবালা খুন হলো রাত 10টায়, তখন চৈত্র মাস। কয়েকদিন ধরে অসহ্য গরমে শিউলিঝরা গ্রামের মানুষ অস্থির হয়ে উঠেছিল, টিনের ঘরে শুয়ে বসে থাকা আরো কষ্ট। চারুবালা বাইরে ছাতিল গাছের নিচে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিল। বেশ অন্ধকার ছিল সেখানটা, গরমের কারণে সে শরীরের কাপড় একটু আলগা করে বসে আকাশ পাতার নানা কথা ভাবছিল। তার শ্বশুর সন্ধ্যার দিকে বাইরে গেছে, বলে গেছে ফিরতে একটু দেরি হবে। চারুবালা ভাবনার জাল হঠাৎ করে ছিঁড়ে গেল। সামনে একটা ছায়া মুখে দেখে সে হঠাৎ ভয় পেয়ে উঠে দাঁড়ায়। This track was downloaded from FusionBD.com.